Royal Tiger Green presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলব।
জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব একশো একষট্টিতম পর্বে অতিথি কে রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে, চলুন জেনে নেই মঞ্জুরের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার আলোকিত মঞ্চে আমাদের আজকের অতিথি শিপন হোসেন শিপন। 23 বছর বয়সী শিপনের জন্ম নোয়াখালীতে। বন্ধুদের সাথে তার সম্পর্ক চমৎকার, ঘুরে বেড়াতে পছন্দ করেন। গরুর কালো গুণা শিপনের প্রিয় খাবার। মানুষের কষ্ট দেখলে এগিয়ে যান সাহায্যের হাত বাড়িয়ে। শিপন আজ কেন যাহা বলিব সত্য বলিব মঞ্চে, তার পুরোটা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, 161তম পর্বের অতিথি হচ্ছে শিপন। আমরা জানলাম মঞ্জুরের কাছ থেকে। বরাবরের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে SMS করতে পারেন, কিংবা আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। অনুষ্ঠান চলাকালীন সময় আপনি চলে আসবেন ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, that is kibriya.rj. And please like this page. লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি JBSB-র অল কাইন্ড অফ ইনফরমেশন, অল কাইন্ড অফ আপডেট এখান থেকে আপনি আপ টু ডেট থাকবেন। শুরু করছি আমরা রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। তার আগে আরেকটি কথা বলতে চাই। বরাবরের মতো আমাদের সঙ্গে যোগ দিচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ফোনে তার সঙ্গে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ আরো একবার আমাদের এই পথচলায় সাথী হবার জন্য। প্রিয় শ্রোতা, বরাবরের মতো থাকছে SMS পোল। ইফ এনি কেস, যদি প্রয়োজন হয় আমরা সঙ্গে সঙ্গে SMS পোলের আহ্বান জানাবো। এবং আমরা শুরু করছি ব্যাকগ্রাউন্ড থেকেই। শুরু হলো রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
যেখান থেকে শুরু হচ্ছে আমার, যেখান থেকে মনে আসে সেটাই বলতেছি। ছোটবেলায় আমি শুনতাম আমার বাবা ডাকাচ্ছিল। আমার বাবা 3টে বিয়ে করছে, আমার বাবা এবং ডাকাতও ছিল। আমার একটা কাকা আছে, চাকরি করতো। তো উনি রিটায়ার্ড হওয়ার পর আমার বাবার সাথে ওনার ডাকাতি করতো, বাড়ি বাড়ি ডাকাতি করতো, তারপর গরুর ব্যবসায়ী করে ধরতো, ধরে ধরে অনেক টাকা উদ্ধার করতো। তো সেই সময় আমি খুব ছোট ছিলাম।
এগুলো শোনা কথা আপনার?
ওগুলো আমার নিজের চোখে দেখা,
নিজের চোখে দেখেছেন?
দেখেছেন। তখন আমার বয়স 7 বছর। তো তারপর উনি ডাকাতি করতে একদিন আমার চোখের সামনে দিয়ে দেখি ওনারা বিশাল একটা রশির বস্তা নিয়ে যাইতেছে। তো আমার আমার হাতে কিছু চাপাটি, কিছু বড় বড় ওই যে ওদের আরো হকি স্টিক অনেক কিছুই ছিল। তো এগুলো আমার হাতে নেয়তো, নিয়ে রাখতো রাস্তার উপরে, তোনারা কাজ কাম করতো। তো এখান থেকে আমি এগুলো দেখতাম। তো আবার আমার আব্বা 3টে বিয়ে করছিল। আমার আম্মুকে প্রথম বিয়ে করছিল, আল্লুকে 2টে বিয়ে করছিল। তিনোটা আম্মু আমার এখনো আছে। তো আমার আমার আম্মু ছিল বড় আম্মু। তো আমার বড় আম্মুর ঘরে আমার প্রথম ভাই জন্ম হয় নবী ভাই, আমার বড় ভাইয়ের নাম নবী, পরের জন্য নাম হচ্ছিল ইউসুফ, তারপর একজন ছিল সবুজ, পরে আরেকজন ছিল নাম হচ্ছিল আলম, আরেকজন নাম ছিল ফজলু, আর আমি হচ্ছি শিপন। আমার একটা বোন ছিল কুলসুমা, আর এখন ছোট্ট একটা বোন আছে ফাতেমা। তো আমার সৎমার সাথে আমার আব্বু আম্মুর সাথে মিলত না। আমাদের পাশের বাড়িতে প্রেম করে আমার আব্বু বিয়ে করছিল, তো অনেক জ্বালা যন্ত্রণা করতো, আমাদের বাড়িতে আসতো যাইতো। আমার আম্মু খুবই নর্মাল সরল সোজা মনের মানুষ, তো ওনাকে অনেক অত্যাচার করতো, অনেক মারতো। তো তাবিজ করে করে আমার বড় ভাই নবী ভাই ওনাকে তাবিজ করে মারা হয়েছে আর কি, মানে ওনাকে তাবিজ তোমার করে মারা হয়েছে। তো এভাবে তাবিজ করে করে আমার তিনটা ভাইকে মারছে। তিনটা ভাইকে মারার পরে আমার বড় যে ছিল, আমার বড় ফজলু ভাই ছিল, তো আমরা একসাথেই পড়ালেখা করতাম। তো পড়ালেখা করতাম এক সময়টাতে আমরা আমাদের নানার বাড়িতে চলে যাই। আমাদের ছোট্ট একটা ঘর ছিল, বাড়িতে থাকতে পারতাম না, মানুষ অনেক অত্যাচার করতো, অনেক লজ্জা দিত, আমার বাপে ডাকাত ছিল, অনেকে মারতো। আমার চাচা জেঠারও আমাদেরকে তেমন একটা দেখতো না, আর আমার বাপে টাকা পয়সা যা ইনকাম করতো মদ জুয়া খেলি এগুলো শেষ করে দিত, কখন আমাদেরকে দেখতো না। আমার আম্মু বাসায় বাসায় কাজ করতো, আর আমি ছোটবেলায় পড়ালেখা করতাম। আমাদের এখানে একটা স্কুল ছিল, আমি ক্লাস তখন টুতে পড়ি। আমার আব্বু মার দূর করে আর দুই দিন পর পর লুকিয়ে যায়। তারপরে আমি একটা মা নিয়ে মানে গ্রামে চলে একটা টুকি বলে আর কি, এই টুকি মাথায় নিয়ে নিয়ে আমি মাঠে ধান বিছিয়েতাম, বন্ধে মানুষের ধান কাটি নেওয়ার পরে যে ধানগুলো পড়ে থাকতো ওগুলো আমি বিছিয়েতাম। সকালবেলা যাইতাম, বিকালবেলা আসতাম, এক ওরা মাথা ধান যখন হইতো তখন বাড়ি আসতাম, আর একটা বাড়ির করে ফান্তা ভাত নিয়ে যেতাম। সকালবেলা ফান্তা ভাত নিয়ে খাইতাম, আর মাঠে মাঠে ধান দিচ্ছিতাম, সন্ধ্যাবেলা আইতাম। এভাবে ধান আনতাম আনতাম, এক মাস দুই মাস হলে একসাথে সব ধান জমা করতো। জমা করার পরে আম্মু এগুলোর চাল করে এরপর আমাদেরকে খাওয়াইতো। মানে আমার আব্বার অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমার সৎমার আব্বা অত্যাচারে আমরা অতিষ্ঠ। তা আমার বড় ভাই, লাস্ট টাইম আমার বড় ভাই ফজলু ভাই ছিল, তো ফজলু ভাই যখন আমার নানার বাড়িতে চলে যায়, তো নানার বাড়ি চলে যায় এই কারণে আমার আম্মু একদিন ভাত খাইতেছে, হঠাৎ করে আমার আব্বু কোথায় থেকে যেন আসলো, আসি আমার আম্মুরে বলতেছে তুই এখন তোর বাপের বাড়ি চলে যা, তোর ফোলা পাইলা যে এই বাড়িতে হবে, আমার ওই বাড়ি ওই বুয়া ঢুকবো, আমার ওই আম্মুরে যা বাড়িতে আনবে আমাদেরকে বের করে দিবে। তা আমার আম্মু বলতেছে আমি যাবো না, আমার বাপের টাকা দিয়ে ঘর করে দিছে, আমি যাবো খিল্লে গা, আমি এ বাড়ি থেকে যাবো না। যাবো না বলছে, আর আমার আব্বু আম্মু ভাত খাইতেছে কাঁচামরিচ আর লবণ দিয়ে ভাত খাইতেছে, আর আমি তখন ছোট, আমার আম্মুর সাথে বসে বসে আমিও ভাত খাইতেছি। এমন টাইমে আমার আব্বু আমার আম্মার হাতে ভাতের প্লেট ছিল, এমন ভাবে লাঠি মারছে, লাঠি লাগা ভাতের প্লেটটা কোথায় যায় পড়ছে। আর আম্মুর আমার আম্মুরে রিক্সার টায়ার আছে না, রিক্সার টায়ার দিয়ে আমার চোখের সামনে বাইনটা দিয়ে পিড়াটা দিছে। তা মারে মারার পরে আম্মা আমাকে নিয়ে আবার নানার বাড়িতে চলে আসে, নানার বাড়িতে চলে আসে এখন আর টিকতে পারে না, কি করবো। পরে আম্মা আমাকে একটা একজন দোকানে দেয়, আমাদের আমার আম্মার সাসাইয়া খালতুমনের হাজবেন্ড, তো ওনার দোকানে আমাকে দিয়ে আসে। ওনার একটা মুদি দোকান ছিল, তো ওনার দোকানে আমাকে দিয়ে আসে, আমি ওই দোকানে চাকরি করি। তো এখানে খাওয়া দাওয়া করি সব সময়, আসি যাই খাই থাকি। যখন আমার আম্মুকে মাসে 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 কিছু টাকা দিতাম, আম্মু থাকতো, আম্মু একটা রুম ভাড়া নিছে ওইখানে, তো আম্মু ওইখানে থাকি, আমি খাওয়া দাওয়া করি থাকি সব সময়, কাজ টাজ করি, দোকান করি, আবার রাত্রেবেলা কাজ করি। তো আবার মানুষের দোকানে ফানি টানি টাইনা দিই। পরে দেখি কি আমার আব্বু হঠাৎ করে ওইদিন আমার আমার কাছে চলে আসছে, আসি আমার আম্মার ফাঁয় ধরে বলতেছে কি দেখো আমার যা ভুল হয়েছে আমার তুমি ক্ষমা করে দাও, আমি এখন থেকে তোমার সাথে থাকিয়াম, সব আমাকে ক্ষমা করে দাও। তো আমার আব্বু আম্মু বলতেছে কি ঠিক আছে, তুমি যেহেতু ভুল করছো, তুমি যেহেতু ক্ষমা চাইছো, তো আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকিও। তো আমার আব্বু ওইখানে থাকে, তো ওখানে থাকে কি করবে বেকার। তো আব্বু একটা রিক্সা নাই, একটা রিক্সা চালায়, রিক্সা চালায়, সবসময় আব্বু আসা যাওয়া করে, খায় থায় সবকিছু করে ঠিকঠাক মতো, আমাদের দিকেও দেখে। তো আমি আবার দোকানে চাকরি করি, আমার ছোট বোনটাকে মাদ্রাসায় ভর্তি করে দিই। আব্বু হঠাৎ করে আমি তো দোকানে থাকতেছি খাইতেছি, হঠাৎ করে একদিন আমার যে দোকানটা ছিল তত্ত্বাবধায়ক সরকার তখন নতুন হয়েছিল, আসার পরে উনি দোকানটাকে বন্ধ করে দোকান বন্ধ করে দিয়েছিল, দোকানটা সরকারি জায়গায় ছিল, ওই দোকানটা বন্ধ। আমি বেকার কি করবো, তো ওনার আমার মাজনের একটা ভাই ছিল ইসমাইল, ইসমাইল মামা, আমি ওনাকে মামা বলতাম, ওনার সাথে আমি ঢাকায় আসি, ঢাকায় আসি আমি ওনার সাথে রঙের কাজ করি। খুব ছোটবেলায় ওনার সাথে আসছি, আমি রঙের কাজ করি সবসময়, আসি যাই খাই ওনার বাসায় থাকি। উনি অত্যন্ত গালাগালি করতো, আবার মারতো, আমি আবার চুরি সাশ্রামি করতাম, মারতো, আমার খাওয়ার টাকা দিত না, আমি রং বেচতাম ডিব্বে বেচতাম, এভাবে আমি আমার পেট চালাতাম, আর ওনার সাথে থাকতাম কাজ করতাম। তো ওনার সাথে এক দুই বছর কাজ করার পর আমার আর ভালো লাগে না, আমি আবার বাড়িতে গেলাম, আমি নিজেই কাজ শুরু করলাম, সিএনজি রং করতেছি খাইতেছি। আমার
বয়স কত তখন আপনার?
15 হবে। তো দেশে যায় কাজ করতেছি খাইতেছি, আব্বুর টাকা দিই মারে টাকা দিই। তো একদিন হঠাৎ করে আমার ফোনে টাকা শেষ হয়ে গেছে, আমি একটা মহাজনকে ফোন দিব আর কি, মানে টাকার জন্য। তো আমি একটা ফোনের দোকানে টাকা লোড করতে যাই, তো আমি ওখানে টাকা লোড করতে যাই, দেখি কি দুইটা মেয়ে দাঁড়ানো আছে, দুইটা মেয়ে দাঁড়া দাঁড়া বলতেছে যে আমার নাম্বারটা আগে লাগেন। তো আমি বলতেছি কি না আমার নাম্বারটা আগে লাগেন, মেয়ে বলতেছে না আমারটা আগে লাগেন। তো আমার একটা মনে সন্দেহ হচ্ছে যে মেয়ে নাম্বারটা বলবে আর আমার ফোন উঠে আমি সাথে আমি কথা বলি, এরকম একটা কিছু আমার মনে ঢুকে। তো পরে মেয়ে নাম্বারটা বলতে বলার পর আমি নাম্বারটা ফোনে উঠে রাখছি আমার, উঠানোর পরে মেয়েটা চলে যায়, আমি আমার কাজ চলে যাই। তো আমি কাজটা শেষে একদম বিকাল বেলা মাগরিব নামাজের আগে দিয়া আমি মেয়েটারে ফোন দিই, মেয়েটা যে
নাম্বার চিনতেন
না, মেয়েটাকে আমি চিনতাম না, কখনো দেখি নাই। তবে মেয়েটার ড্রেসটা ছিল আলিয়া মাদ্রাসার ড্রেস ছিল, তখন বোঝাচ্ছিল যে মাদ্রাসে পড়তো। তখন আমি মেয়েটাকে ফোন দিই, ফোন দিয়ে বলার পরে আমি বলতেছি হ্যালো সালাম আলাইকুম। মেয়েটা আমাকে বলতেছে কি যে আমি এখন একটু ব্যস্ত আছি, তুমি আমাকে একটু পরে ফোন দাও।
এটাই প্রথম কথা ছিল,
হ্যাঁ এটাই প্রথম কথা ছিল ফার্স্ট, যে আমি একটু ব্যস্ত আছি তুমি একটু রাখো পরে ফোন দিও, পরে কথা হবে। তো আমি বলছি ঠিক আছে। কিন্তু আমি যে মেয়েটাকে টার্গেট করে ফোনটা দিছি, ওটা অরিজিনালি তো মেয়ের নাম্বার ছিল না, ওটা মেয়ের আন্টির নাম্বার ছিল। মেয়ের আন্টির নাম্বার, মেয়েটার আন্টির বয়স ছিল 35। আমি ভাবছিলাম এটা মেয়ের নাম্বার, এটা ভাবে আমি ফোন দিয়ে কথা বলতেছি। আমি জানি যে মেয়েটা ইয়ং, হয়তো আমি ভাবতাম বয়সটা হয়তো এরকম কন্ঠ হয়তো এরকম বা মোটা মোটা লাগে, কিন্তু আমি তো দেখছি যে মেয়েটা ইয়ং। তো মেয়েটার সাথে আমি ওই মেয়েটা ভাবি কথা বলতেছি, মেয়েটার নাম ছিল মিলা আর ওর আন্টির নাম হচ্ছে ফারবিন। তো আমি কথা বলতেছি ওর আন্টির, আমি আবার পরে ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছি আমার বললে যে আপনার নাম কি, আমি বললাম আমার নাম শিপন, আমি লক্ষ্মীপুর থেকে বলতেছি। আপনার নাম কি, বলে আমার নাম হচ্ছে ফারবিন, আমি এই যে বাবনি থেকে বলতেছি, মানে আমাদের লক্ষ্মীপুর থেকে একটু দূরে বাবনিটা। তো আমি বলতেছি ও বলি আপনি কি করেন, বলে যে আমি কিছু করি না, আমি বাসায় থাকি খাই সেই। তো আমি বললাম আপনার বিয়ে হয়েছে, কনা আমার বিয়ে হয়েছে একটা, তবে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দেয়। আমি কেমন ছেড়ে দেয়,
আলটিমেটলি আপনি যে মেয়েটার ফোন নাম্বার নিয়েছেন সে মেয়ের সঙ্গে কথা হচ্ছে না, কথা হচ্ছে তার এক আত্মীয়ের সঙ্গে।
তো কথা বলতেছি মেয়েটা আমার বলতেছে কি ফারবিনও বলতেছে আর কি, যে
মেয়েটা না মহিলাটা কোনটা,
মহিলা মহিলাটার নাম হচ্ছে ফারবিন।
আচ্ছা
তো ফারবিন আমাকে বলতেছে কি আচ্ছা তুমি আমার কাছে কেন ফোন দাও। আমি বলতে কি বলি যে তোমার কাছে কথা বলতে আমার খুব ভালো লাগে এই কারণে। তো আমার মেয়েটা জিজ্ঞেস করলো, ফারবিনারকে জিজ্ঞেস করলো তোমার বয়স কত, আমি বললাম আমার বয়স হচ্ছে 22 বছর, কিন্তু ওই সময় আমার 22 বছর বয়স ছিল না। বলে তাই আমি
তখন আমার বয়স কত ছিল
15 বছরের শেষ দিকে 16 দিকে এরকম। তো পরে আমার সাথে কথা বলতেছে বলতেছে, আমি বললাম যে তোমার বয়স কত, মেয়েটা আমার বলতেছে মানে ফারবিন বলতেছে কি যে আমার বয়স তো হচ্ছে 35। আমি মনে করছি যে আমার সাথে ফান করতেছে, কারণ আমি মেয়েটারে তো দেখছি, দেখি কথা বলতেছি, আসলে তো আমি জানতাম না মেয়ের আন্টির নাম্বার। তো 35 মেয়েটা বলতেছে, আমি বলতেছি তুমি ফান করো, আচ্ছা যাই 35 হলো 35, তোমাকে বিয়ে হয়েছে, হ্যাঁ আমার একটা বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড একটা হোটেলে হোটেল ছিল, তো আমার হাজবেন্ড খারাপ একটু মদ টদ খায় আমাকে মারধর করে, এই কারণে আমি ডিভোর্স দিয়ে দিছি। তো আমি বলি যে এখন তুমি কি করো, তোমার বিয়ে হবে না, বিয়ে বসবে না, কয় হ্যাঁ বিয়ে বসি আমি ওরকম পাত্র পাই না এই কারণে। আমি তার ফ্যামিলি সম্পর্কে জানলাম যে তোমার ফ্যামিলি থেকে কে আছে, তার ভাই বাবা সবাই আছে। আমি বললাম ওনারা কি করে, ওনার মেয়েটার সাইডটা ভাই কুরিয়া থাকে, আর মেয়েটার বাবা 12 বছর না কি 13 বছর জানি কুরিয়াতে ছিল। তো উনি বৃদ্ধ হওয়ার পরে বাড়িতে চলে আসে, মেয়েটার ভাই আর ভাইয়ারা সবাই যে কুরিয়া থাকে। তো ওই বাবা আমার সাথে বলার পরে আমার কাছে খুব একটা ইয়া লাগে উঠলো, যে মেয়েরা হয়তো অনেক টাকা পয়সার মালিক আর আমি একটা গরিব, হয়তো আমার সাথে হয়তো মিলবে না, কিন্তু আমি মেয়েটার সাথে কথাই বলবো, কখনো দেখা করব না। আর মেয়েটা যখন বলছিল বয়স 35, আমি আবার ভাবলাম যে সত্যি সত্যি যদি আমি যে মেয়েটা আছি সেটা না হয় যদি অন্য কোনো মেয়ে হয়, এই কারণে আমি দেখা করি না, মেয়েটার সাথে কথা বলতে থাকি মেয়েটারে আমি অনেক মিথ্যা কথা বলতাম। আমি বলতাম আমি কলেজে পড়ি, আমার বাবা এম করে একটা অফিসে জব করে, আমার ভাইয়া একটা অফিসে জব করে, আর আমার বড় বোন কলেজে পড়ে, আমাদের বাড়ি আমরা যে বাড়িতে আছে ভাড়া থাকি ওটারে বলছি যে আমাদের বাড়ি, যে ওটা আমাদের বাড়ি। তো মেয়েটার আমি এই সম্বন্ধে বলতাম, কিন্তু মেয়েটার একটা ছোট বোন আছে, ছোট বোনটাকে বিয়ে দিছে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে যে বোনটাকে ওর বিয়ে দিছে সেটা আমি জানতাম না। তো আমি ওর সাথে কথা বলতেছি, অনেকদিন কথা বলার পরে ও আমার বলতেছে কি তোমাদের ওইখানে আমার একটা বোন বিয়ে দিছে। আমি কি কোথায় তোমার বোন বিয়ে দিছে, অমুক জায়গায় এমনি এমনি বিয়ে দিছি যে তোমাদের ওই বাড়িতে, বাড়িটার নাম হচ্ছে দোকলা বাড়ি ফায়ার সার্ভিসের সাথে। আমি বললাম তাই, আমি বলি যে আমি চিনি না, কিন্তু ও বলার সাথে সাথে মেয়েটাকে আমি চিনছি, ওর বোনটাকে চিনছি। চিনার পর আমি আর ওকে বিস্তারিত বলি না যে আমি চিনি, ভয়ে যে যদি আমরা ধরে ফেলে, মেয়েটা আমার প্রতি খুব দুর্বল হয়ে পড়ে, আমাকে খুব প্রচন্ড ভালোবাসে। এমনও সময় গেছে যে আমার পকেটে টাকা থাকতো না, ফ্ল্যাটে খাওয়া থাকুক আর না থাকুক, কিন্তু আমার ফোনে টাকা সবসময় থাকতো। যে কথা বলতে হবে এমন একটা নিশা হয়ে গেছে
আমি মহিলার সঙ্গে।
হ্যাঁ
মহিলা কি তখন আপনি জানেন না যে আসলে মহিলা?
না আমি তখনও জানি না। তো আমি কথা বলতেছি সন্ধ্যা থেকে শুরু করতাম, সকাল ফয়জুর নামাজে আজান দিত, আমার ফোন চলে কিন্তু আমরা দুইজনেই ঘুমে, লাইন চলতেছে কাটতাম না, ফোনে প্রচন্ড টাকা ঢুকিয়ে রাখতাম, যা কাজ করতাম সব ফোনে ঢুকাইতাম, আর তখন ফোনের অফারের সম্বন্ধে জানতাম না, এক মিনিট দেড় টাকা দুই টাকা কাটতো। তো আমি যা কাজ করতাম সব ফোনে ঢুকাইতাম, বাসায় কোনো টাকা পয়সা দিনা, আমারও দিনা বাবারও দিনা, আমি ঠিক মতো চলাফেরা করি না, আমার সব ফোনে যা, আমি সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকি। যে একদিন আমাকে সকাল ভোরে ফোন দেয়, ফোন দেওয়া বলে কি আমার একটু প্রবলেম হয়েছে, তুমি আমার একটা ফোন দাও ব্যাক করো, আমি বলি কি আমার ফোনে টাকা নেই, এ কথা বলছি টাকা নাই, এই ফার্স্ট টাইম। আমি এটা ফুট করে কতক্ষণ পর দেখলাম আমার ফোনে ১,০০০ টাকা আসলো আমার ফোনে। আমি টাকাটা দেখি অবাক, যে আমার রিচার্জে ১,০০০ টাকা, আমার লাইফের জীবনে আমি দেখিও না কেউ ১,০০০ টাকা রিচার্জ করছে কিনা, আর আমার কাছে বিশ্বাসও হচ্ছে না। আমি বলতেছি, আমি মনে করলাম যে আমি স্বপ্নে দেখতেছি, আমার বিশ্বাস হচ্ছে না। আমি বারবার টাকাটা দিই, ফোনের ব্যালেন্স চেক করি, আমার গায়ে চিমটি দিয়ে দেখি আমি কি স্বপ্নে দেখি না না বাস্তবে দেখি। তো যা হোক, আমাকে মেয়েটা পরে ফোন দিয়ে বলতেছে যে তোমার ফোনে ১,০০০টাকা গেছে। আমি বললাম হ্যাঁ টাকা তো আসছে, কে দিছে? ক টাকাটা আমি দিলাম, যে তোমার ফোনে টাকা নাই তাই দিলাম। এই ফতেম এক বছর কথা বলার পরে মেয়েটা আমার ফোনে টাকা দেয়, ১,০০০টাকা দেয়। দেওয়ার পরে ও আমার সাথে খুব মানে জন্য আমাকে বলে ওর সাথে আমি
ফ্রি অফার করে আপনাকে।
হ্যাঁ তো ওর সাথে আমি ফোনে করার জন্য আমাকে বলে যে দেখো ও আমাকে খারাপ, আমি কিন্তু সম্বন্ধে মেয়েদের এগুলো সম্বন্ধে তখন আমি বুঝতাম না, কখন আমি এই কাজে যাইনি আর মেয়েদের সাথে আমি বলতামও না। তো মেয়েটা আমাকে শিখায় বলে যে এভাবে এটা করলে মেয়েদের এটা হয়, এভাবে করলে এটা হয় সেটা হয়। তো এভাবে আমার সাথে মেয়েটা ফোনে করে কন্টিনিউ করে, এখন এমন অবস্থা হয়ে গেছে প্রতি রাতে না করলে মেয়েটারও ঘুম আসে না আমারও ঘুম আসে না, আর আমারও খুব ভাল লাগে বলতে আর ওরও শুনতে খুব ভাল লাগে। তো ও আমার সাথে শোনার জন্য অনেক চেষ্টা করে, বলে তুমি আসো এই করো সেই করো, যে তোমাদের বাড়িতে তুমি বলার সাথে সাথে আমি চলে আসবো, আমি ৫,০০০০ টাকা নিয়ে আসি, তোমার বিয়ে করে ঢাকা চলে যাব, ঢাকা নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকবো, আমি ৫,০০০০ টাকা দিলে তুমি একটা ব্যবসা করিও। আমি বলি কি মেয়েটা আমার মিথ্যা বলে যে ফিজিক্যালি করার জন্য, আমি বললাম তুমি আমার সাথে মিথ্যা কথা বলিও না, আমি তোমার বিয়ে করতে পারবো না। ও আমাকে বলে যে তুমি কি আমি তোমার চিনছি, মানে মিথ্যা একটা কথা বলে যে তুমি কে তোমার আমি চিনছি, তোমার আমি বিয়ে করে সারমুই, তুমি যত বড় ইয়ে হও তোমার আমি বিয়ে করমুই। আমি বলছি পারলো তুমি আমার বিয়ে করিও দেখা যাবে। তো এভাবে ফাঁপড়ের উপর চলতেছে, কথা হইতেছে। একদিন সবার হাতে রাত্রে আমাকে বলতেছে যে আমার ফ্যামিলির সবাই যে নিয়ে গেছে ব্যাপারটা আমি সবার কাছে বলছি, যে এখন সবাই তোমার দেখতেছে, তুমি আমাদের বাড়িতে আসো।
কে বলছে এটা? আপনি বলছেন না মেয়েটাকে বলছেন?
পারভিন বলতেছে।
পারভিন বলেছে
যে তুমি আমাদের বাড়িতে আসো, আমাদের বাড়িতে কেউ নাই, আমার আম্মা আছে আর আমার বাবা বৃদ্ধ, ঠিক আছে, আর বাড়িতে কেউ নেই, তুমি আসো, তুমি আমাদের বাড়িতে রাত্রে থাকিও, সকালবেলা চলে যাও। মানে আমার তো না যাওয়ার ইচ্ছা। আমি ওরে বলতেছি পারভিন দেখো আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি কিভাবে যাবো তোমার কাছে, লজ্জা বলতে পারি না, আর তোমাকে তো আমি খুব ভালোবাসি তাই তোমার কাছে সবকিছুই বললাম, আমার কাছে টাকা নেই। বলে আচ্ছা ঠিক আছে তুমি একটা বিকাশের নাম্বার দাও। তো আমি মনে হচ্ছে আমার সাথে শয়তানি করে। তো আমি একটা দোকানে যাই, বিকাশের নাম্বার দিলাম, তখন রাত ৪টা বাজে, বিকাশের নাম্বারটা দিলাম, ও বলতেছে কি যে তুমি যে দোকান থেকে বিকাশের নাম্বারটা দিছো ওইখানে থাকো, সারা রাত লাগবে, সারা রাত ওইখানে খারাই থাকো, আমি তোমার ফোন দেওয়া পর্যন্ত। আমি দাঁড়িয়ে রইলাম, ও গেল যায় ফোনে, আমার ১ ঘন্টা পরে ৯টার দিকে ফোন দিয়ে বলতেছে যে দেখো আমি ২০০০০ টাকা পাঠাইছি। আমি বললাম কি বলো তুমি আমার ২০০০০ টাকা তুমি পাঠাইছো? কয় হ্যাঁ আমি ২০০০০ টাকা পাঠাইছি, টাকাটা তাড়াতাড়ি গণো নিয়ে তুমি চলে যাও, লেট করিও না, রেডি হও, আমাদের বাড়িতে আসতে হবে, আমি বাসাতে সব ঠিকঠাক করি। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো আমি ওইখান থেকে ২০০০০ টাকা হাতে নিয়ে আমি ১/২ ঘন্টার মতো বসেছিলাম। তখন আমি জীবনে আমার প্রথম আমি ২০০০০ টাকা একসাথে চোখে দেখছি বা হাতে নিছি এবং আমার টাকা আমি গুনছি, যেভাবে হোক টাকাটা আমার দেখুন। তা আমি বসে বসে ভাবতেছি, ১ ঘন্টা আমি ওইখানে বসেছিলাম যে ২০০০০ টাকা আমার কাছে বহুত কিছু। তো আমি কি করলাম, ১ ঘন্টা পরে মেয়েটা আমার ফোন দিয়ে বলতেছে যে তুমি কতদূর আসছো? আমি বলতেছি আমি কিভাবে আসবো, আমার তো একটা প্রবলেম হয়ে গেছে। তোর কি প্রবলেম? আমি বলতেছি আমার তো একটা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ওরে নিয়ে হাসপাতাল যাইতে যাবো। বলে তাই? আমি কি হ্যাঁ কর দেখো তোমার আমি কত ভালোবাসি, তোমার লাই এটা ফাঁকাইলাম সেটা ফাঁকাইলাম, কত কিছু করছি, তুমি আসবা না আমার স্বপ্নটা তো। আমি বলতেছি দেখো আমি তো এখন আসতে পারবো না, তুমি থাকো দেখি আমি কি করা যায়।
তখন আপনি বিষয়টাকে এইভাবে দেখছেন যে না একটা মেয়েকে চিনি না জানি না শুনি না, যাকে দেখে আসলে মনে কথা বলি সে মেয়েটা তো এই মেয়েটা না,
সে মেয়েটা না। তো যখন উনি আমার কাছে বলার পর আমি মেয়েটাকে বুঝতে দিই না, এটা আমার মনে মনে রাখি। তো যখন ও আমাকে যাইতে বলে তখন আমি ভাবলাম মেয়েটার বয়স হচ্ছে ৩৫ বছর, কিন্তু ও যদি ফার্স্ট টাইম বিয়েতে হয় তো ছেলেটাও আমার মতো থাকতো। তখন আমার বয়স কত 17 তো আমি ভাবতেছি আমি যাবো না, গেলে ও আমাকে মারধর করবে, আমি তো এখনো ছোট আর আমার বয়স 17, ওই মেয়েটার বয়স 35, ওই এক হিসাবে প্রায় আমার খালা আমার টামার ওসব বয়সে চলে যাবে এক প্রকার। তা আমি কারণ বয়স ওর সাথে দেখা করি না, তো ওরা আমি মিথ্যা কথা বলে এখান থেকে কাটি পড়লাম। তো কথা বলতেছে বলতেছে একদিন আমাকে হাসপাতাল যেতে বলছে, আমাদের এখানে সদর হাসপাতাল আছে আমাদের বাড়ির পাশে। ও বলতেছে কি যে দেখো শিবন আমি তো সদর হাসপাতাল আসছি, তুমি এখানে একটু আসবা। আমি বলি কেন, বলে ওইখানে আমার বোন অসুস্থ তো আমি ওইখানে আসছি, কেউ নাই, আমি একা, তোমার সাথে মন খুলে কথা বলতে পারবো আর তোমাকে একটা কিছু করবো। তো আমি একটু কিস পছন্দ করি, কিসের কথা বললে আমার মন মানে কেমন হয়ে যায়। আমি তো বলতেছি আচ্ছা ঠিক আছে, তুমি যে সদর হাসপাতাল কয়তালা আসছো, বলে আমি তিনতলা আছি। তো আমি বলতেছি ঠিক আছে আমি আসতেছি। আমি আমার একটা ফ্রেন্ড আসলে আমজাদ, আমজাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আমজাদ আমার ছেলে একটু খুবই সুন্দর, খুবই স্মার্ট একটা ছেলে। তো আমি ওর সাথে বলি কি এই ব্যাপার, মেয়েটার সাথে আমি দেখা করি। বলতেছে কি যে আমি তুই একসাথে যাবো, দুইজনে রেডি হইলাম। আমি তখন কিন্তু বড় না, তো আর আমার যে ফ্রেন্ডটা ছিল ওর মোটামুটি ভালো বয়স হয়েছিল। তো দুইজনে একসাথে রেডি হয়েছিলাম যাবো, একটা বাইক নিলাম, আমার এক বড় ভাই আছে, বড় ভাই বাইকটা নিলাম। নেওয়ার পর আমি গাড়িতে উঠলাম, উঠে সবাই গেলাম। আমার ফ্রেন্ডকে নিয়ে আমি সদর হাসপাতালের সামনে যাওয়ার সামনে যাওয়া নামছি, নামে আমার ফোন দিলাম। পরে ফোন দিয়ে বলতেছে কি তুমি কই, আমি তো সদর হাসপাতালে নিছে অমুক বাইকের উপরে আমরা দুইজন বসে আছি এবং এরকম শার্ট পরে। বলতেছে কি যে তুমি তো ভুল করে আলাইছো। আমি কি ভুল করছি, আমার বোনটা তো ইমার্জেন্সি ভাবে হপাই মাছ দিয়ে নিয়ে আসছি আধা ঘন্টা আগে, তোমার আমি ফোন দেওয়ার মতো সময়টাও ছিল না। তো আমি বললাম তোমার কাছে ফোন দেওয়ার মতো সময় ছিল না, তুমি আমার সাথে এরকম একটা চিটারি করলা, আমার বন্ধুর কাছে কালার করলা। আমি ওই টাইমে ওকে প্রচন্ড গালাগালি করি, মানে অত্যন্ত ওর মাকে তো ওর মা বাবা সবাইকে নিয়ে আমি খুব গালাগালি করি ওকে। গালাগালি করার পরে আমি বললাম তুই আর আমাকে ফোন দিবি না, হ্যাঁ তেন আর অনেক সিরিয়াস অত্যন্ত গালাগালি করি। আমি ফোনটা কাটি, এক মাস ফোনটা অফ করে রাখি। পরে ও আমাকে পাগলের মতো হয়ে গেছে। তা আমার একটা ফ্রেন্ড ছিল আমজাদ, যে ফ্রেন্ডের কথা বললাম, আমজাদ এক সময় আমার ফোন থেকে নাম্বারটা নিয়ে মেয়েটারে ফোন দিত, মেয়েটার সাথে পার্সোনাল ভাবে কথা বলতো, কিন্তু আমারও বুঝতে দিত না, লাভ করতো না, এমনি কথা বলতো, কিন্তু মেয়েটা আমাকে প্রচন্ড ভালোবাসে আমজাদের কাছে বলতো। তো কথা বলতো যখন আমার ফোনটা অফ ছিল, অফ থাকার পরে আমজাদের কাছে একদিন মেয়েটা ফোন দেয়, বলতেছে যে শিপন আছে, বলো না কয়, শিপনটা আসে আসলে বলিও যে আমি ফাঁসি দিয়ে মারা গেছি, সেটার জন্য ও যেন আমাকে ক্ষমা করে দেয়। যখন ওই ফাঁসি দিয়ে মারা যাবে আমজাদের কাছে বলছে, আমজাদ ওকে বুঝায় বুঝে না যে আমাকে শিপনকে এনে দাও না আমি ফাঁসি দিব, আজকে ফাঁসি দিব। তো আমজাদ আমি বাড়ি ছিলাম, বাড়ি থেকে আমজাদ আমাকে ধরে নিয়ে আসছে যে তুই মেয়েটার সাথে কথা বল, নাহলে মেয়েটা ফাঁসি দিয়ে মারা যাবে, তোর নামে কিছু লিখে রাখি গেলে তুই মরে যাবি, আর সাথে সাথে যদি আমারও কিছু লেখে তাহলে আমাকেও পুলিশে ধরবে। তো আমি খুব ভয় পাই, ভয় পাই মেয়েটার ফোন দিয়ে বলতেছে কি যে দেখো তুমি রাগ করি না, আমার ফোন ছিল না এই কারণে আমার ফোনটা ফাঁপ ছিল। বললো আচ্ছা ঠিক আছে। তখন এটা রমজানের ঘটনা আর কি, রমজান মাসের ঘটনা, যে আমার ফোনটা অফ ছিল। বলতেছে কেন তোমার ফোন অফ ছিল, আমার ফোন তো হারা গেছে, সিম উঠাইলাম এখন, তো আমার ফোন হারা গেছে, আমার ফোন তো নাই, কিভাবে তোমার সাথে কথা বলি। বলে আচ্ছা ঠিক আছে তোমার বিকাশের নাম্বারটা দাও। আমি আবার বিকাশের নাম্বারটা দিলাম, ওই সাথে সাথে আমাকে 10,000 টাকা পাঠিল। তখন আর আমার কাছে ব্যাপারটা ইজি হয়ে গেছে যে 20,000 টাকা দেয় দিছি, 10,000 টাকা এখন দিল, আবার ফোনে মাঝে মধ্যে 1,500, এগুলো তো হিসাবের বাইরে। তো পরে আমি একটা ফোন কিনি 10,000 টাকা দেওয়ার সাথে সাথে আমি একটা ফোন কিনি। তো কেনার পরে ওর সাথে আমি কথাবার্তা বলি আবার আগের মতো অ্যাডজাস্ট। ও একদিন আমাকে বলে যে আমার তোমার খুব দেখতে ইচ্ছা। ওর সাথে কথা বলার বয়স প্রায় 2 বছরের কাছাকাছি, কিন্তু কখনো কাউকে দেখি নাই, মেয়েটাও আমরা দেখি না, আমি মেয়েটারে দেখি না, কিন্তু মেয়েটা এর ভিতরে আমার পিছনে অন্তত 30,000 টাকা নষ্ট করছে। আমার ফোন একসাথে দিল 20,000 টাকা, আর একসাথে 10,000 টাকা দিল, আর ফোনে সবসময় টাকা দিত, আর ওই সবসময় কথা বলতো। তো আমার একটা বন্ধুর সাথে নাম হচ্ছে ফিঙ্কি, তো ফিঙ্কি আমার নাম্বার আমার ফোন থেকে নাম্বারটা নেয় পারভিনের, মিয়া পারভিনের সাথে কথা বলে। ফিঙ্কি বলতেছে যে তুমি যে শিপনের সাথে কথা বলো, শিপন তো ছেলে ভালো না, জুয়া খেলে, মরতদ খায়, গাঁজা টাজা খেলে, ওর বাপে রিক্সা চালায়, হ্যান ত্যান, তুমি ওর সাথে কথা বলিও না। মেয়েটা মানে পারভিন আর কি ফিঙ্কিরে বলে যে তোর আমি জোতা দিয়ে ফিরবো, অসিদ্ধ ছেলে কোথায়, আমি কি তোর কাছে জিজ্ঞেস করছি না, তোরা দালাল ধরেছে, তুই আমার কাছে বলস কার, তুই আমার কাছে ফোন দিছিস কার, কখনো ফোন দিবি না। মানে মেয়েটার কাছে আমি এতই বিশ্বস্ত হয়ে গেলাম। তো মেয়েটা আমার ফোন দিয়ে বলতেছে কি তোমার না পাইলে আমি মরে যাবো, এই হবে সাত থেকে লাভ দেবো এই সে। আমি বলতেছি ঠিক আছে, তুমি সাজাতে লাভ টাভ দেন লাগবো না, কিছু করা লাগবো না, এক কাজ করো আমি একটা মোটর সাইকেল কিনবো, তুমি আমার টাকা দাও। কো কেন টাকা দিবো, আমি তো মোটর সাইকেল কিনবো, আমি একটা ব্যবসা করবো, হ্যান ত্যান, মানে মুখ চাপা ছাড়লাম, যত ফোকের চাপা আসছে সব মুখে দিয়ে যা আসছে তাই বললাম, ওকে বুঝাইলাম যে আমার টাকা লাগবো 50,000। ও বলতেছে তোমার 50,000 টাকা লাগবে, আমি বলি হ্যাঁ। বলতেছে আমরা 2 দিন সময় দেওয়া যাবে। আমি মেয়েটারে এমন ভাবে বলি যে তোমাকে আমি 2 দিন না একদিনও সময় দিতে পারবো না, আজকের দিনের ভিতরে আমরা তুমি 50,000 টাকা দিতে পারবা, যদি আজকের দিনের ভিতরে আমরা তুমি 50,000 টাকা না দাও তাহলে আমার যা আমি শেষ, আমার আমার সাথে আর কখনো তুমি ফোনে কথাবার্তা বলতে পারবে না, আর কিছু হবে না। তো পরে মেয়েটা বলে ঠিক আছে আমি দেখি চেষ্টা করি। তো পরে মেয়েটা আমার রাত 11টা বাজে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে যে 50,000 টাকা তো আমি জোগাড় করছি, এখন কিভাবে ফাটাবো। তা আমি বলি কি তুমি সকাল ভোর ঘুম থেকে উঠে টাকাটা নিয়ে বিকাশের দোকানে যাও, যে আমাদের ফোন দিও। তা আমি বললাম ঠিক আছে। তো আমি বিকাশের দোকানে যাই, 4টা নাম্বারে 50,000 টাকা আনাই, 1 নাম্বার 12,000-12,500 টাকা করে, 4 নাম্বার 50,000 টাকা আনি। এই টাকাটা আনার পরে আমার লাইফে আমি ফার্স্ট 50,000 টাকা দেখি, দেখি আমি কি করবো টাকাগুলো, মানে আমি আত্মহারা হয়ে গেছে আনন্দে, যে টাকাগুলো কি করবো, কোন কাজে খাটাবো, কি করবো। আমি তো কুল পাইতেছি না। আমার এক আমজাদ বন্ধু দেখি বলতেছে কি তোর কাছে এত টাকা কেমনে আইলো। আমি বলি না, আমি বলি যে টাকাটা আমি পাইছি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা একটি SMS পোলের মুখোমুখি করতে চাই আপনাদের সবাইকে। কতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আজকে ও যে বলছে সে কথাগুলো? আপনারা যদি মনে করেন যে ও যেটা বলছে সেটা বিশ্বাসযোগ্য এবং ওকে কন্টিনিউ করতে দেওয়া উচিত, তাহলে আপনারা ভোট করবেন ইয়েস কিংবা নো বলে। SMS করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 অর্থাৎ 2221 এই নম্বরে। ঝটপট SMS পাঠিয়ে দিন আপনারা, একটু পরে আমরা জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে ABC রেডিও FM 89.2 এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আরো একবার বলছি, 0961389282। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। ফেসবুকে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj পেজটি আছে RJ কিবরিয়া নামে এবং এই পেজটিতে এই মুহূর্তে 12 লাখের অধিক ফ্যান কিংবা ফলোয়ার আমরা যাই বলি না কেন রয়েছে। ওখানে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই এই পেজটি, এই অনুষ্ঠানটি, এছাড়া আমার আরও যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোর পার্মানেন্ট মেম্বার হয়ে যাবেন। ওকে শিপন, তারপর?
হ্যাঁ, তো তারপরে মেয়েটা আমার টাকা দেওয়ার পরে আমি এই টাকা নিয়ে আমার বন্ধুর সাথে একটা মোটর সাইকেল কিনি। আমি কিনি 30,000 টাকা দিয়েছি, কিনা হুন্ডার কাগজপত্র ছিল না, এমনিতেই আরেকজনের কাছ থেকে নিলাম, ওনার সাথে উনি আমাকে একটা কাগজপত্র ইনস্টল করে দেয় আর কি। তো ওটা আমি 15 দিন চালানোর পরে ওই হুন্ডাটা যে পুলিশে ধরলো, ধরার পরে নিয়ে গেছে, কাগজপত্র দিতে পারিনি, ওটা ওইভাবে ওইখানে শেষ হয়ে গেছে। পরে আর বাকি টাকাগুলো আমি খাই ফিরি শেষ করে দিলাম। এদিক থেকে আমার আম্মা সুদের ব্যবসা করে, আমার সুদের ব্যবসা করে মানুষ থেকে মানুষের কাছ থেকে সুদের উপরে টাকা লাগা এই করে সেখানে আমি এখান থেকে সুদের ব্যবসাটা করতে গেছে। তো এই মেয়েটার কথা বলার সাথে সাথে আমার বন্ধু আমজাদে বলতেছে কি কদোস, আমার বাবির সাথে আমার ভাইয়ের জর্গাদাটি ওদের সাথে আর কানেক্টেড নাই। তো আমার আমজাদে বলতেছে কি আমার বাবির নাম্বারটা তোরে দিতে আসি, তুই আমার বাবিকে একটু ফটাবি, ফটাই আইনা এক তুমি আনবি, আনলে আমরা দুইজনে মিললা আমার বাবিরে মানে দুইজনে একসাথে এক রুমে আটকে। তো আমি বলি ঠিক আছে। তো আমজাদের বাবির সাথে আমি কথা বলি, আমাকে অত্যন্ত গালাগালি করতে ফোন দিলে, গালাগালির ভিতরে আমি ওনার সাথে ওনাকে ফটাই, ফটার পরে উনি এক ফোকার আমার ফ্রেমে পড়ে যায়। আমি ওনার পিছনে ওনার ফোনে 500 টাকা পাঠাইতাম, ওনার পিছনে অনেক টাকা খরচ করতাম, ওনার সাথে দেখা করতাম, ওনার জন্য এটা নিতাম সেটা নিতাম, মানে ওনার পিছনে আমি একটু মোটামুটি টাকা নষ্ট করি। ওনার সাথে নষ্ট করার পরে উনি একদিন আমাকে বলে কি যে আমি তোমার বিয়ে করি, তুমি আমার বিয়ে করবে? আমি বলছি হ্যাঁ আমি বিয়ে করবো, তুমি আসো। তো একদিন ঘুরতে যাই, ঘুরতে নিয়ে আমার এক আফা আছে, আফা একটু খারাপ, আফা দেহে ব্যবসা করে। তো আফার সাথে আমি একরকম পরিচয় ছিল আমার সাথে, আমি জানি আফা এই কাজ করে। তারপরে বলি আফা আমার একটা মেহমান নিয়ে তোমার বাড়িতে আসিয়াম, তুমি কি বলো, বলো যে তুমি নিয়ে আসি। আমি ওকে ঘুরতে নেওয়ার নাম করে নিয়ে আসি, আমি মেয়েটার নাম ছিল মুন্নি। তো যে রুমটাতে থাকলাম আফা ঘুরে যাওয়ার পরে আমি আমার বন্ধু আমজাদকে ফোন দিলাম, আমজাদ হচ্ছে বাড়ি ওই মেয়েটার মানে মুন্নির আফন দেবর, আফন ছোট দেবর। তো আমজাদকে ফোন দিলাম, আমজাদ আইলো, আসার পরে আমজাদ একটা রুমে বসে রয়েছে লুকানো, আমি দরজাটা অফ করে দিই মেয়েটার সাথে। তারপরে আমজাদ আসে, আমজাদ এক প্রকার ব্ল্যাকমেল করলো, মানে আমাদের একটা প্ল্যান ছিল যে যা দরজা আসে ঠিক। তারপরে বলতেছে বাবু তুমি এই কাজ করো হ্যান ত্যান, আমি বাইরের কাছে বলি দিন এসে, ও একটা দরবার লাগা লাগানোর পর ও আমজাদের সাথে। তো ওই সময় মেয়েটাকে আমরা রাত্রে সারা রাত্রে রাখি, বিকাল থেকে একদম সারা রাত ওখানে রাখি, রাখার পরে সকালবেলা মেয়েটাকে তার বাড়ি আমরা পৌঁছাই দিই, একটা সিএনজি করে সিএনজি করে নিই, সিএনজি করে নেওয়ার পর ওর বাড়ির সামনে নামাই দিই, নামাজার পরে ওর বাসে চলে যাই, আমরা চলে আসি। আসার পরে মেয়েটার এখন আমাদের সারা ভালো লাগে না, আর বলছে আমরা কিছু টাকা দিবা, যে আমার মেয়েটা একটু নর্মাল ছিল গরিব টাইপ ছিল, যে আমার কিছু টাকা দিই আমি একটু জামা কাপড় কিনবো আর তোমার সাথে আবার মীমাংসা হয়েছে। হওয়ার পরে আমজাদের বাড়িতে যায়, মানে শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমজাদ বলে কি যে তুমি আমার সাথে আমার বন্ধু শিবনের সাথে আমি বাইরের কাছে বলে দিয়াম, তুমি আবার আমজাদের সাথে সম্পর্ক করতো, এরকম আন্দাজও করতো আমিও করতাম, একটা প্রায় দুই তিন মাস এভাবে চলছে। চলার পরে এক সময় মেয়েটার পেটে বাচ্চা আসে, ঠিক আছে, মেয়েটার পরে বাচ্চা আসে সেটা আমরা জানতাম না। তারপরে ওই মেয়েটার সাথে আমি আর সম্পর্ক রাখিনি। তো আমাদের স্টেশনে একটা নাইট গেট ছিল, ওই সম্পর্কটা ওইভাবেই চলতেছে, স্টেশনে একটা নাইট গেট আছে। তো নাইট গেটে আমি বলতেছি কি যে দেখো আমি বিয়ে শাদি করি, তোমাদের এলাকায় মেয়েটা আছে আমরা দেখাও। তখন আমার বয়স 19, বলতেছে ভাই মেয়ে একটা আছে, মেয়ের বাইরা বিদেশ থাকে, মেয়েটার নাম হচ্ছে মুন্নি, আমাদের বাবির নামও মুন্নি, আর আমি এখন যে মেয়েটার জন্য কথা বলতেছি তার নামও মুন্নি। তো বলে কি মুন্নি তুমি দেখা করবা, মেয়েটারে দেখতে চাইলে একদিন চলিও। তো আমি বলছি ঠিক আছে আমি দেখতে যাবো। তো ওই মেয়েটার বাপ মেয়েদের বাড়িতে ফ্যামিলির সাথে ওই নাইট গেট মানে বিয়ের উকিল যে সে কথাবার্তি বলে, বলার পরে আমার সাথে বলে একটা ডেট দেয় যে তুমি কিছুদিন পরে একটা ডেট দেয় শুক্রবারের ডেট দেয় যে তুমি শুক্রবারে আসিও, আসার পরে মেয়েটারে দেখি যাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমরা যাইতে বলছে তো আমি বললাম কি যে আমার তো মানে মনে একটা শয়তানি ছিল যে আমি একটা মজা করবো ফোনে কথা বলি, এই ব্যাপারটা এত সিরিয়াসলি হবে মানে কল্পনার বাহিরে। তো এরপরে নাইট গেটে বলি আর কি যে দাঁড়ো বিয়ের উকিল আর কি, হ্যাঁ বলি কি যে মেয়েটার সাথে আমি কথা বলি, মেয়েটার নাম্বারটা দেওয়া যাবে, তারপর উনি দেখার পরে আমার নাম্বার এনে দেয়, নাম্বার দিয়ে আমি কথা বলি মেয়েটার সাথে, কথা বলি বলতেছি কি যে আপনি কেন ফোন দিচ্ছেন, আমি কই দেখো তোমার তো আমি বিয়ে করবো, তো এই কারণে আমি তোমার জিজ্ঞাসা তোমার সাথে কার সাথে প্রেম টেম আছে কি, যদি প্রেম ভালোবাসা থাকে তাহলে তোমার মনের মানুষের সাথে বিয়ে হবে, কারণ তোমার মনে কারোর কাছে থাকলে দেখা গেছে আমার সাথে বিয়ে করে বিয়ে হবে, তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে চলে যাবা, তোমার মনে কষ্ট থাকবে, আমার সাথে মিলবে না, আমি সেটা চাই না।
প্রথম দিনই মেয়েটা আপনার সঙ্গে কথা বলবে, নাম্বার দিলে সঙ্গে সঙ্গে কথা বলবে
না, মেয়েটা আমার সাথে প্রথম দিনে সঙ্গে সঙ্গে কথা বলে নাই, বিয়ের যে উকিল ছিল উকিলটা আমি বলছি আমি মেয়েটার সাথে কথা বলবো যে ওর ফ্যামিলিতে বলিও, বলার পরে মেয়েটার মার কাছে বলছে, মার কাছে বলার পরে আমার নাম্বার নিয়ে আবার মেয়েটার মার কাছে দিছে, দেওয়ার পরে মেয়েটার মা মেয়েটাকে দিছে যে তোর সাথে কি কথা বলবো কথা বল। তো মেয়েটা আমার মিস কল দেয়, দেওয়ার পরে আমি কথা বলি আর কি। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাউকে ভালোবাসো, কারণ আমি কাউকে ভালোবাসি না, আমার মা ফ্যামিলি যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করবো। তুমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এভাবে আমি প্রতিদিন কথা বলতে বলতে 15-16 দিন কথা বলার পরে আমার বলতেছি কি তুমি আমাদের বাড়িতে আসবা আসবা বলি আসো না, কবে আমরা দেখতে আসবা। আমি বলছি ঠিক আছে আসবো। এই 15 দিনে মেয়েটার সাথে এমন একটা সম্পর্ক হয়েছে, মনে হয়েছে যে মেয়েটার সাথে আমি আরো 20 বছর আগ থেকে মেয়েটার আমি চিনি, এমন সম্পর্ক, কথা না বললে ভালোই লাগে না। ওর ফারবিন মাঝে মধ্যে ফোন দেয় ওইভাবে থাকে, আমজাদের বাবি মাঝে মধ্যে ফোন দেয় ওটা ওইভাবে থাকে। তো এখন আমি মন্দিরে ছাড়া আর কারোর ভালো লাগে না। তো মন্নি একদিন বলে তুমি আমাদের বাড়িতে আসো, তো আসতে বলছে আমি গেছি, যাওয়ার সময় ফল ফুল টেটে সেটা 1-2 হাজার টাকার মতো বাজার করি, মানে এগুলো কেনার পর আমি মেয়েদের বাড়িতে যাই, মেয়েটার আমি দেখলাম, মেয়েটার মার সাথে কথা বলছি, সবাই সাথে কথা বলছি, সবাই আমাকে পছন্দ করছে, আমিও মেয়েটাকে পছন্দ করছি, মেয়েটাও খুবই সুন্দর। তো বলতেছে কি তুমি তো দেখছো তোমার ফ্যামিলির ফাটা, তোমার মাটারে ফাটানোর পরে যদি তোমার ফ্যামিলির ভালো লাগে তাহলে তুমি বিয়ে করিও, তখন তাদের সাথে কথা হবে। তো কথা বলে আমি চলে আসি, চলে আসার পরে মেয়েটা এখন আর আমার সাথে কথা না বললে ভালো লাগে না। একদিন রাত্রে আমি বলি কি রাত্রে 2টার সময় আমাদের বাড়ি থেকে 15-20 কিলো দূর হবে, মেয়েটার আমি বলি কি যে আমার তো ভালো লাগতেছে না, মানে খুব কথা বলতাম রাত্রেবেলা যে আমার তো খুব ভালো লাগতেছে না, বিয়ের পর আমি তোমার এটা করবো সেটা করবো। তো তারপরে আমি মেয়েটারে বলি কি আমি কি এখন তোমার কাছে আসবো, বলে কি কেন, আমি কি তোমার একটু দেখতে মন চাই, আসবো কত দুদিন পরে তো আমি দেখবো। আচ্ছা ঠিক আছে আসো। আসতে বলছেন আমি মেয়েটার বাড়িতে যাই, মেয়েটার বাড়ি ছিল একলা, ওদের একলা বাড়ি ছিল, একটা বন্ধে আছে না বন্ধের মাঝখানে একলা বাড়ি ছিল, তো একলা বাড়ি ছিল, আমি ওইখানে যাই। যাওয়ার পরে মেয়েটা রাত্রে দুইটার সময় ঘর থেকে বের হয়, বের হয়ে আসার পরে ওর সাথে কথা বলতে বলতে তো ওর সাথেও আমি একটু ওইখানে একটু ওর সাথে এরপরে আমি ওইখানে ওর সাথে মেয়েদের বাড়ির ঘর দুইটা দরজা ছিল, দুইটা দরজার বাইরে দিয়ে ও লক লাগাই দিচ্ছে, বাড়িতে পারবে না, ওই জাস্ট টয়লেটের কথা ওই বাইরে হচ্ছে। আর ওই যে ধান গাছের খেয়ার বলে আর কি, আমাদের দেশে খেয়ারের একটা পাড়া ছিল, ওই খেয়ারের পাড়ার নিচে আমরা ঢুকিয়ে কাজ করছি। আর রাত দুইটা বাজে তখন ওদের বাড়িতে সবাই গ্রাম অঞ্চল ওই বাইরে আসছিল, তো ওইখানে আমি সম্পর্ক করি। আমি ওই দিন ভোর 5টার আগে চলে আসি, 4:30 দিকে চলে আসি। চলে আসার পরে এভাবে আমি প্রতিদিন নিয়ে তুলে একদিন একদিন পর পর যাই, আবার কোনো সময় একটানা যাই, তো এভাবে 2 মাস মেয়েটার সাথে এভাবে আমি কোনো পদ্ধতি গ্রহণ করতাম না। মেয়েটা প্রেগনেন্ট হয়, আমি আবার যাই। হঠাৎ করে ওর বাপের ঘর থেকে বের হয়েছে, বের হয়ে বলতেছে কি ওইখানে কে কে, মন্নি বলতেছে আব্বু আমি। এ কথা বলি কি করছ, আব্বু টয়লেটে আছি। ওর আম্মু বলতেছে মন্নি গেছে। তো এই কথা বলার পরে ওর আব্বু ওদের বাড়িতে যাওয়ার ঢুকার একটা গেট আছে, চিকন একটা রাস্তা আছে, ও রাস্তার পাশে বসে দিয়েছে। আর মন্নি আমাকে রাখি, ও দৌড়ায় যায় ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকার পরে এখন আমি একলা কি করব, আমার ভয় লাগতেছে। হঠাৎ করে টিপ টিপ বৃষ্টি পড়ে, আমার একটা এরকম একটা সারের চেক শ্বাস ছিল, ওই অবস্থা আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাইতেছি। আর মেয়েটার বাপ প্রচন্ড কাল আসছিল, এমনিতেই অন্ধকার, লাইট টেট নেই, আরো দেখা যায় না, তো এইটা আমার কারণ চলে গেছে। তো মেয়েটার বাপে রাস্তার পাশে বসে বসে সিগারেট খেয়েছে, আমি দেখি নাই। আমি আস্তে আস্তে টিপ টিপ করে যাই, মেয়েটার বাপে আমার হঠাৎ করে উঠে দাঁড়ায় বলতেছে কি কে তুমি। আমি বললাম আমি, আমি চোরের মতো, ও আমাকে হাত দিয়ে বাবা ধরবে, আর ধরার সাথে সাথে আমি চোরের মতো দৌড়ছি ওদের বাড়িতে, ও আমি দৌড়তেছি, ও আমার পিছন দিয়ে ধরে, মেয়েটার বাপে পিছন দিয়ে ধরে দিছে, মেয়েটার বাপও ধরে দিছে, মেয়েটার বাপে ধরে আগে, পরে মা ধরে দিছে, লাস্টে মেয়েটাও ধরতেছে, আর আমি সবাই আগে। আমার সবাই মানে আমি এমন একটা রাস্তা গেছি, নীরব একটা রাস্তা, সিঙ্গেল বন্ধের মাঝখানে একটা পাকা রোড আছে, আমি দৌড়তেছি, আর মেয়েটার বাপে চোর চোর বলে ডাকতেছে, আর মেয়েটার বাপে বুড়ো হলে কি ধরে স্পিরিট আছে। তো আমি ওনার সাথে এক প্রকার দৌড়ি, মানে দৌড়ে পারতেছি না, উনি আমাকে প্রায় দৌড়ে দৌড়ে শুয়েছি অবস্থা। আমি এক এক সময় পিছনের দিকে হাত টাত মারি, যে বাড়িটা দেখে পড়ে যা বা দাঁড়ায় যা, আর উনি মানে চোর চোর বলে আবার বলেও না। তো পায়ের তলে ওনার একটা কণা পরে, কণা পরে উনি ওইখানে পড়ে যায়। আর আমি যখন জুতা পায়ে দিয়ে দৌড়তে পারতেছিলাম না, আমি জুতা খুলে দৌড় দিছি, আর আমার যে জুতাটা যেদিন মেয়েটার আমি দেখতে যাই, ওই দিন ওই জুতাটা আমার পায়ে ছিল, আর মেয়েটার বাপে ওই দিন আমার ওই জুতাটা দেখছে। তো আমি দৌড়ে যাওয়ার সময় জুতাটা খুলে রাখি গেছি, তো উনি পড়ে যাওয়ার পরে ওনার হাত ওয়াইফ আর মেয়েটা ওনাকে উঠায়, উঠানোর পরে মেয়েটার বলতেছে কি যে ওকে বলতেছে আমি চিনি না। পরে যখন মেয়েটা আমার জুতা নিয়ে ঘরে আসছে, জুতা আমার পরে রাস্তায় রাখি গেছিলাম না, ওই জুতা নিয়ে ঘরে নিয়ে আসছে জুতাটা, তো ঘরে নিয়ে আসার পরে মেয়েটার বাপের জুতা দেখে বলতেছে কি এটা কার জুতা, কয় কেন এটা বাইয়ের জুতা, কয় এটা তো বাইয়ের জুতা না, এটা শিপনের জুতা। আমি ওই জুতাটা পায়ে দিয়ে রঙের কাজও করি, রং টং পড়া অবস্থা ছিল, ওই জুতাটার মধ্যে রং পড়া ছিল। তো উনি যখন জুতার মধ্যে রং টং দেখে, দেখার পরে বলতেছে কি এটা কার জুতা, কয় কেন মেয়েটার ভাইয়ের নাম আরিফ, কয় এটা আরিফ ভাইয়ের জুতা, কয় না এটা আরিফের জুতা না, এটা শিপনের জুতা। আর শিপনটা তো আমি দেখছি অন্ধকার, আমি দেখছি ও যে দড়াইছে, আর ওর কণ্ঠ শুনে আমি বুঝছি যে ও শিপন। মেয়েটা বলে না এটা শিপন না, ও বলতেছে না এটা শিপন। সে কথা বলার পরে মেয়েটার একটা জোরে থাপ্পড় মাইরা, আর মেয়েটার আমারে একটা লাইট দিয়ে বাড়ি দিয়ে বলতেছে কি তুই কোথায় আর তোর মেয়ে কোথায়। এ কথা বলি মেয়েটার বাপে দুইজনকে প্রচন্ড মারধর করে,
পরে শুনেছি,
হ্যাঁ পরে মেয়েটার কাছ থেকে শুনলাম। এর সাথে সাথে মেয়েটা আমাকে ফোন দিল, মেয়েটার বাপে মেয়েটাকে বলতেছে যে ঠিক আছে এটা যদি শিপন না হয় তাহলে তুই হবে শিপনকে ফোন দিয়া তুমি টিসুকে কথা বলবি, ঠিক আছে। তো মেয়েটা আমাকে ফোন দেয় লাউড স্পিকার দিয়ে, মেয়ের বাপে শুনে মায়ের শুনে সবাই শুনতেছে, রাত্রটা এখন 3টা বাজে, তো লাউড স্পিকার দিয়ে আমার ফোন দিছে। ফোন দিয়ে আমি যখন রিসিভ করলাম, আমি তো জানি একটা দুর্ঘটনা হয়েছে মেয়েটার বাপে, আমি আমি অলরেডি শিওর ছিলাম যে মেয়েটার বাপা আমাকে চিনছে, সব বুঝতে পারছে। মেয়েটা প্রথমে আমি রিসিভ করার সাথে সাথে এইভাবে বললো হ্যালো, মানে সবসময় নর্মালি যে কণ্ঠ দিয়ে হ্যালো বলে এরকম বলে না, মানে হঠাৎ একটা খোসা মারার মতো হ্যালো বলছে, তখন আমি ব্যাপারটা বুঝতে পারছি। বুঝতে পারে আমি ঘুমের একটা ভাঙ ধরছি, আমি বসে রয়েছি, বলতে বলতেছি কি, দেখো তুমি কেন ফোন দিছো, আমি তো ঘুমাইতেছি, ঘুমি ডিস্টার্ব করিও না, রাখো সকালে ফোন দিও। এই কথা বলি কাটে দিছি, যেহেতু মেয়েটার বাপ না বুঝতে পারে, কেউ যেন না বুঝতে পারে, তো মেয়েটা ওইখান থেকে বাঁচিয়ে যায়। তো বাঁচি যাওয়ার পরে এই মেয়েটার সাথে ফিজিক্যালি হওয়ার পরে মেয়েটা আমার একদিন বলে যে আমার ফিজিক্যালি সম্পর্ক হয়েছে, তুমি যেমন হোক আমার বিয়ে করো। আমি বলছি আমি দেখি তোমার বিয়ে কিভাবে করা যায়, যে তোমার ফ্যামিলিকে
বলে মেয়েটা প্রেগনেন্ট, সে মেয়েটা বলতেছে।
হ্যাঁ, ওইখান দিয়ে আমজাদের বাবিও, যে বাবিটা ছিল উনিও প্রেগনেন্ট এবং এই মেয়েটাও প্রেগনেন্ট, তো উনিও প্রেগনেন্ট।
স্টোরি ওকে, আমাদের হাতে রেজাল্ট চলে এসেছে এসএমএস পোলের প্রিয় শ্রোতা। ইয়েস এবং নো পার্সেন্টেজ এর কি অবস্থায় চলুন আমরা জেনে নিই কম্পিউটারের কাছ থেকে।
No, 30%. No comments. 8%.
Computer বলছে 62% হচ্ছে yes, no হচ্ছে 30% এবং no comments হচ্ছে 8%। তার মানে বুঝতেই পারছেন যে স্টোরিটা কন্টিনিউ হবে। হ্যাঁ, জনগণ আপনাকে বলার রায় দিয়েছে, সুতরাং আপনি বলতে সুযোগ পাচ্ছেন, বলুন তারপর।
তো পরে আমি কি করবো, আমি এখন টেনশন পড়ে গেলাম যে আমাদের বাবিও বলছে প্রেগনেন্ট, তুমি বলছে প্রেগনেন্ট, এখন আমি কি করবো কি করবো, আমি মানে পাগল হয়ে গেলাম, ভয় পাচ্ছি যে আমার বাচ্চা হবে, আমার বাচ্চা হবে, আমি বাবু, মানে আমার কাছে ব্যাপারটা কেমন লাগে উঠছে। তো পরে আমি কি করি, আমি এটা নিয়ে তেমন একটা টেনশন করি না, আমি মেয়েটারে ফোন দিলে বলি কি যে তুমি কি তোমার আমি চিনি না, এরকম মেয়েটার সাথে আমি এক ধরনের ফাট নিই, মানে ওর না চিনার একটা বান করি। পরে মেয়েটা একদিন সরাসরি আমি যে দোকানে কাজ করি ওই দোকানে চলে আসে, আসি আমরা বলতেছি কি যে তুমি যদি আমার বিয়ে না করো আমি হপাই গাড়ির তলা কল্লা দিয়ে মারা যাবো। আমি বলছি তুমি টেনশন করি না, আমার সাথে আসি, এখন তোমার বিয়ে করবো। এই কথা বলি ওকে আমি হাসপাতাল নিয়ে যাই, হাসপাতাল নিয়ে ওরে রাখি, বলি কি তুমি এখানে বসো আমি একটু আসতেছি। আমি হাসপাতাল থেকে বাইরে ওর বাপে আর ওর আমারে ফোন দিছি, বলতেছি কি আপনার মেয়ে প্রেগনেন্ট, আপনার মেয়ে কি করবেন করেন, আপনার মেয়ের যদি আত্মহত্যা করে সেটার জন্য আমি দায়ী না। এই কথা বলি আমি মেয়েটার
ফোন দিয়েছেন বাবাকে যে আপনাকে দৌড়াতে ধরতে চেয়েছিল।
হ্যাঁ হ্যাঁ, ওনাকে ফোন দিয়েছি, মানে আমি কি করবো, আমার ফ্যামিলির তো বলতে পারবো না, তো আমি ভাবলাম মেয়েটা যদি আত্মহত্যা করে তাহলে তো আমার বিপদ বা আমি ফাঁসা যাবো, এই কারণে মেয়েটার বাপ আর মারে বলছি যে যখন এই কথাটা বলছে তখন আমি কথাটা রেকর্ডও করে রাখছি, বাই স্যার যদি মেয়েটা মারা যায় তখন আমি কি কি জবাব দিব, বাবা যদি লিখে টিখে রাখি যার জন্য আমি কি করবো, সেই কারণে আমি রেকর্ডিংটা রাখছি। আর মেয়েটার বাবারা বাবা আর আমাকে বলছি যে আপনি অমুক হাসপাতাল আছে, আধুনিক হাসপাতাল আছে, ওকে নিয়ে কি করবেন করেন। পরে ওরা তাড়াতাড়ি যায় আধুনিক হাসপাতাল, আমার একটা ফ্রেন্ডও আছে ওর কাছ থেকে আমি সব খবর নিতাম। তো পরে মেয়েটার বাপে আর মা যায়, মেয়েটার অনেক মারে, মারার পরে এখন কি করবে, আমার বিয়ের কথা বলছে, আমি আমি বলছি অসম্ভব, এটা আমি বিয়ে করতে পারবো না, এটা আমার বাচ্চা না, আপনার মেয়ে অন্য কোথাও কারোর সাথে কি করছে, এখন আমার ঘরে থাকাচ্ছেন, আমি বিয়েটা করবো না। পরে মেয়েটার বাপে মেয়েটাকে অ্যাবর্শন করে ফেলা, অ্যাবর্শন করে বাচ্চাটা নষ্ট করে দেওয়া হয়। মেয়ে ওই মেয়েটার কাহিনী এখানে শেষ, আমি ওই মেয়েটার সাথে কখনো যোগাযোগ করিনি। একদিন ফোন দিছি, ফোন দিছি আর মেয়েটার বলতেছি কেমন আছো, বলতেছি কেন ফোন দিছিস, তোর আমার কাছে ফোন দিছিস, আমি তোর মা। হ্যাঁ,
মানে এই ধরনের কোন মানে ভীষণ রাগ করে আছে আপনার উপরে,
বলতেছে আমি তোর আম্মা, তুই আমার কাছে ফোন দিস না, তুই আমার ফোলা, এই কথা বলছে। আর আমি মেয়েটার সাথে ওই সাথে সাথে ফোন করছি, ফোন কাটছি, আর এখন পর্যন্ত আমার লাইফে আমি ওই বাড়ির সামনেও জানি ওরা কখনো ফোনও দি নাই। পরে আবার কি করলাম, আমি যাদের বাবি কিন্তু এখন শেষ সময়, ওর বাচ্চা হবে হবে এমন একটা অবস্থা, বাবি আমাকে বারবার বলতো যে আমার বাচ্চা হবে, তুমি যদি বলো আমি তোমার কাছে চলে আসবো। আমি বললাম না থাক, তুমি যেখানে আছো এখানে থাকো, বাচ্চাটা আমাদের বাইরে করে চাপাই দাও, টাকা পয়সা লাগলে আমি দেবো, মানে ওরে বুঝায় থাকতাম যে বাচ্চাটা হওয়ার পর আমি চিনবো না।
মানে আপনি চাচ্ছিলেন যে বাচ্চাটা আসলে ওনার হাজবেন্ডের নামে হয়ে যাবে, কিন্তু বেবিটা আসলে আপনারই,
বেবিটা আসলে আমার, এটাই চাইছিলাম আমি, তো যেহেতু আমার কোনো প্রবলেম না হয়। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে চলবে, এভাবে চলতেছে চলতেছে। ওর সাথে যখন এই অবস্থা, এখন আমার সাথে কারোর সাথে যোগাযোগ নেই, আমি এখন কথা কারোর সাথে কথা বলতে পারতেছি না, কারোর সাথে সম্পর্ক নাই আমার, মানে কেমন লাগতেছে, কথা না বললে আমার ভালোই লাগে না, এক প্রকার এটা আমার অভ্যাস হয়ে গেছে। পরে আমি আমার খালাদের বাড়িতে যাই, আমার বাড়িতে যে আমার খালা বাবি আছে, বাবির বলতেছি কি বাবি ভাল লাগতেছে না, তোমরা তো বিয়ে শাদী করছো আর তোমাদের সময় কাটা, আমার তো আর ভাল লাগে না, আমি একটা ফ্রেম করবো, মেয়েটি আসেনি, তোমার বোন তো না আছে, আমি ফ্রেম করবো। বলে কি আমার বোন আছে, তোমার পছন্দ হইব, আমি বলছি হ্যাঁ পছন্দ হইব, তোমার বোন দেখাও আমারে। পরে কতক্ষণ পরে বলতেছি কি আচ্ছা আমার বোন না, আমার একটা তোমার চাচাতো বোন হয়, মানে আমার আপন খালতো ভাই আছে না, আমার খালতো ভাই চাচাতো বোন, ওর নাম হচ্ছে আখি। বলে কি আখির সাথে তুমি কথা বলবা, আমি বললাম আচ্ছা দেখো চাকরি ডাক দিয়ে নিয়ে আসছে, আমি আমার সামনে দরজাটা আটকে দিয়ে বলতেছি কি তোমরা একজনকে একজনে দেখো। আখি কিন্তু আমারও পছন্দ করতো, সেটা বাবির কাছে বলছে, আগে বলছে। আর যখন আমি বাবির কাছে বললাম অনেকদিন পরে যা বাবিদের বাড়িতে যায়, যখন বাবি বলছে আমার জন্য একটা মেয়ে দেখো, তখন বাবি আখিরে যা বলছে, বলার পরে ঠিক আছে আখি বলছে ঠিক আছে আমি প্রেম করবো। আর আমারও জিজ্ঞেস করছে তোমার আখিরে পছন্দ হয়, আমি বলছি হ্যাঁ হ্যাঁ পছন্দ, কালো হোক সাল হোক আমি সেগুলো দেখতাম না, আমি ভাবতাম কি আমি জাস্ট ওর সাথে টাইম পাস করবো, তোর সাথে কথা বলি। বাবি যখন আমাকে অ্যাডজাস্ট করা দেয় ওর সাথে পরিচয়টার পর ওইখানে কথাবার্তা বলি, বলার পর একদিন আমি ওকে বলি কি যে তুমি আমার সাথে ঘুরতে যাবা, বলে কোথায় যাবা ঘুরতে, আমি বলি যে আমি ঘুরতে যাবো শিশু পার্কে, তুমি আমার সাথে যাবা, বলে হ্যাঁ যাবো চলো। তো শিশু পার্কে নিতাম ঘুরতাম প্রথম ওর সাথে, আমি একটা অভ্যাস কি আমি যেদিন যে মেয়েটার সাথে ঘুরতে যেতাম আমি ওই দিনে ওরকে নষ্ট করতাম, যে বাবা ওকে আমি আগে একটা প্ল্যান করে রাখতাম যে ওকে নিয়ে আমি কিছু একটা করব, এরকম প্ল্যান করে রাখতাম। তো ওই দিনে ওই মেয়েটারে নিয়ে আমি ওর সাথে ওই যে ওই যে আফা আছে দেহ ব্যবসা করে আফাদের বাড়িতে নিয়ে যাই, নিয়ে দরজা আটকে দিয়ে ধরি ওই বাড়িতে আমি এগুলো করতাম কন্টিনিউ। পরে ওইখানে অনেকদিন এই মেয়েটাও প্রেগনেন্ট হয়ে গেছে, এই মেয়েটাও প্রেগনেন্ট হওয়ার পরে যখন আমি এই কথাটা শুনছি আমি এখন কি করবো, আমি ভাবি যে আমি যে মেয়েটারে কে কেন প্রেগনেন্ট হয়, আসলে এটার প্রবলেমটা কি, আমি যা মনে মনে খুব কষ্ট পাইতেছি। যখন ওর বাচ্চা পেটে এক মাস হয়েছে ঠিক আছে, তখন ওরে দেখতে আসছে, দেখতে আসার পরে ওর বিয়ের জন্য ওর যেদিন দেখতে আসছে ওই আখিরে আখিরে দেখতে আসার পরে ওই দিন ওর ওইখানে বিয়ে ঠিক হয়ে যায়, আমারও বলে যে তো আমার তো বিয়ে ঠিক হয়ে যাইতেছে তুমি আসবা, আমি বলতেছি না আমি আসবো না আর আমি তোমার বিয়ে করব না, কথা হলে বাচ্চার কি হবে, আমি বললাম বাচ্চার কি হবে সেটা আমি জানি না, তবে তোমার বিয়ে হলে বিয়ে বসে যাও সেটাই ভালো হবে, বাচ্চাটা তোমার হাজবেন্ডের গাড়ি চাপাইয়া দিবা, বলে আচ্ছা ঠিক আছে আমি দেখি। মেয়েটা কোনো রকমে মানতে রাজি না, পরে ওর ফ্যামিলি ওর বিয়ে টিয়ে দেওয়ার জন্য ঠিক করে ফেলে। তারপরে এক মাস পরে বিয়ে হয়ে যায় মেয়েটার, বিয়ে হওয়ার পরে বিয়ে হওয়ার পরে ওই হাজবেন্ডের সাথে যে সম্পর্কটা হয় ওটার পরে ওই বাচ্চাটা ওই হাজবেন্ডের গাড়ি বাচ্চাটা হওয়ার পরে হাজবেন্ডের গাড়ি চাপাইয়া দেয়, যে ওই মেয়েটা বলতেছে যে হাজবেন্ডে বলতেছে এটা তোমার বাচ্চা, হাজবেন্ডে বলে কি মেয়েটা আমাকে পরে বলছে আর কি, হাজবেন্ডে বলে যে এটা আমার বাচ্চা না, এত তাড়াতাড়ি আমার বাচ্চা হবে না, আমি তো পদ্ধতি গ্রহণ করছি, মেয়েটা বলে এটা তোমার বাচ্চা। তো এটা আমি ওইখানে আর ওই মেয়েটার সাথে আর কথা বলি না, বিয়ের পরে এই মেয়েটার সাথেও কথা বলি না, আমাদের বাবির আবার বাচ্চা হলো, যদি আমার বলছে যে তোমার বাচ্চা হয়েছে আমার কাছে কেমন লাগে উঠছে যে আমার বাচ্চা হয়েছে, আমি বিয়ে করিনি আমার বাচ্চা হয়েছে, আমি অবাক হয়ে গেছি। তো এরপরে আমি বললাম যে এখন আমি কি করবো, বলে যে তুমি আমার মিষ্টি খাওয়াও কারোর কাছে বলিও না যে সবাই মানছে যে এটা আমাদের মায়ের বাচ্চা। তো এটা ওইখানে থাকে যে একটা বাচ্চা এখানে থাকে আর ওই আখির বাচ্চাটাও ওর হাজবেন্ডের গাড়ি চাপাইয়া দেয়। আর মুন্নি যে মেয়েটার সাথে বিয়ের উকিলে কথা বলছিলাম ওটা অ্যাডমিশন করে নষ্ট করে দেওয়া হয়। তো আর পারভিনের সাথে মাঝে মধ্যে টুকিটাকি কথা হয়। তো এখন আমি কি করবো, আমি ঢাকা চলে আসি, আমার বাড়িতে আর ভাল লাগে না, ঢাকা চলে আসি। ঢাকা আসার পরে একদিন একটা রং নাম্বারে ফোন আসছে, যে রং নাম্বারে ফোন আসছে ওই মেয়েটার নাম আখি। আমি আমার লাইফের দুইটা মেয়ে আসছে, দুইটার নাম মন্নি দুইটার নাম আখি। ওর পরে এই আখি মেয়েটা ফোন দিচ্ছে, ওর বাড়ি হচ্ছে বরিশাল, বরিশাল থাকে, ও আমার ফোন দিয়ে মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে, ওর সাথে সম্পর্ক খুব ভালোই হয়। ভালো হওয়ার পর ওরা আমি একদিন বলি তোমাদের বাড়ি থেকে টাকা নিয়ে আসবো 50,000 যে আমি তোমার বিয়ে করি, মানে আমি খুব ইয়ে করে বলতেছি। তো 50,000 বলে কি আছে ঠিক আছে আমার তো খুব গরিব, 50,000 টাকা কি ব্যবহার, আমি তো যা পারো আনিও। এ কথা বলি মেয়েটারে যেদিন বলছি এর 15 দিন পরে মেয়েটা আমার কাছে চলে আসে, চলে আসার পরে ওই মেয়েটারে নিয়ে আমি আমার একদম দেশের বাড়িতে যাই, দেশের বাড়ি একদম গ্রামে, আমার এক ভাবি থাকে আমার ফুফাতো ভাই, ওদের বাসা নিয়ে যাই। তো আমাদের আমার ফুফাতো ভাইটা একটু খারাপ টাইপের, ও মানে একটু মেয়েটারে মেয়ে দেখলে লোক সামলে,
আপনার সঙ্গে কথা বলে 15 দিনের মধ্যে 50,000 টাকা নিয়ে চলে আসলো,
না 50,000 টাকা আনে নাই, কথা বলার 2 মাস পরে আনছে আর কি, মানে যেদিন 50,000 টাকা নিয়ে আসতে বলছি তার 15 দিন পরে সে চলে আসে, মাত্র 5,000 টাকা নিয়ে আসে, 50,000 টাকা আনে নাই, পরে ঢাকায় আসে। তো ঢাকা থেকে আমি গ্রামে নিয়ে যাই, যে ঢাকা কোথায় রাখবো, তো পরে গ্রামে নিয়ে যায় আমার ফুফাতো ভাইয়ের কাছে, ফুফাতো ভাইয়ের ফোন দিয়ে বলছে বলে যে নিয়ে আসে। তো আমার ফুফাতো ভাই একটু খারাপ টাইপের ছিল, মেয়েদের প্রতি একটু লোভ লালসা বেশি ছিল, আমার চেয়েও বেশি ছিল ফুফাতো ভাইয়ের। তো বাবির কাছে বাবিও ছিল আমার, উনি বাবির সাথে ঘুমাইতো না, রাত্রে আসি ওই মেয়েটার সাথে ঘুমাইতো,
যে মেয়েটাকে আপনি নিয়ে আসছেন,
হ্যাঁ ওই মেয়েটার সাথে তো আমি ঘুমাইতেছি, আমি ওর সাথে সম্পর্ক করতেছি, ইভেন আমার ওই ফুফাতো ভাই।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত 1টার সময় ফিরব। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/kibriya
@rj পেজটি আছে আর জে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে @hello8920 এবং এই অনুষ্ঠানটি JBSB এই তিনটি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। আমরা বিরতির পর আবারও ফিরছি।
তারপর যখন আমার ফুফাতো ভাই আসে ওনার সাথে সম্পর্ক করে, আমি তখন ওনার সাথে অনেক এক প্রকার দরকার।
মেয়েটার আপনার সঙ্গে মেয়েটা আপনার সঙ্গে কথা 15 দিনে বলেই চলে আসলো, মানে তার কি আসলে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তার কি মানে এতটাই দরকার ছিল যে একটা ছেলেকে চেনে না জানে না শোনে না সে আপনাকে বিয়ে করার জন্য অজানা অচেনা একটা ছেলের হাত ধরে চলে আসবে?
না, আমার সাথে মেয়েটা 15 দিনের মধ্যে আসে নাই। আমি মেয়েটার সাথে কথা বলি এক দুই মাস পরে, যেদিন আমি 50,000 টাকার কথা বলছি যে 50,000 টাকা নিয়ে তুমি চলে আসো আমি বিয়ে করবো, ও 50,000 টাকার কথা বলার 15 দিন পরে মেয়েটা আসছে। আর মেয়েটার ফোন আমি এতই মানে ইয়া করে দিছি, আমি সহজে মেয়েদের একটা মনের খবর বলতে পারি, ওকে আন্দাজ করে ওর মনের খবর বলতে পারি। আর ওর কাছে আমি অনেক চাপা থাকতাম যে আমার এটা আছে সেটা আছে বাড়ি হ্যান ত্যান, আমার বাপে এই করে সেই করে, আমার কাছে অনেক টাকা পয়সা, আমার কাছে এখন টাকা নাই, তুমি নিয়ে আসো বিয়ে করে তারপরে একটা ব্যবস্থা হবে, এরকম চাপা টাপা ছাড়তাম। সারা পরে মেয়েটা আসে, আসার পরে আমার ফুফাতো ভাইয়ের কাছে নিয়ে রাখি। প্রথম দিন সময় আমার ফুফাতো ভাই আসে, আসে বলতেছে কি যা তোর বাবি দেখিস উঠে কিনা। আমি কি কেন ভাই, আমি আমাকে না আপনি আছে আমার বড় ভাই আর ওর হচ্ছে আমার বউ, কত্তর বউ নাকি সেটা তো আমি ভালো করে জানি, তবে যদি আমার না যাস তবে তবু দুটার হবে মাইরালাম। আমার বড় ভাই ফুফাতো ভাই একটা বসে নিয়ে আসে, পরে আমি কি বলবো, আমি পরে হয়তো ভয়ে এক কোনো বসে রয়েছি। পরে আমার ফুফাতো ভাই মেয়েটারে এখানে 2-3 দিন থাকি, থাকার পরে ফুফাতো ভাই আমি যখন আমার বাবি দেখে, আমি বাসায় ছিলাম না, ফুফাতো ভাই কাজে ছিল, আমি একটু দোকানে গেলাম, বাবি রাত্রেবেলা দেখছে ফুফাতো ভাই কাজ করছে, বাবি রাত্রে ফুফাতো ভাই অনেক ভয় পাই ভয়ে কিচ্ছু বলে নাই। সকালবেলা যখন ফুফাতো ভাই কাজে গেছে, আমি একটু দোকানে চা খেতে গেছি সিগারেট খেতে গেছি, সেই সময় মেয়েটার প্রচন্ড মারধর করে আমার বাবি, দরজা আটকে মেয়েটারে ঝাড়ু দি মারে, মানে যা ইচ্ছা তা দি মারধর করে। পরে মেয়েটারে বলতেছে কি যে তোরা আজকে মারিয়ে গেলাম এই সেই, তো যখন সিলিয়া সিলিয়া চলতেছে বাসার ভিতরে দরজা দাঁটি, তারপর আমি শুনি দোকানে তো বেশি একটা দূরে না, আমি দূরে আসি, আসি অবস্থা পরে বলে কি এখন নিয়ে যাবি, আমাদের তোর অবস্থা খারাপ, তোরে মারিয়ে গেলাম এই করবো সেই করবো। আমি ভাবলাম যে এই ঘটনা যদি সবাই জানি যে তাহলে হয়তো আমার প্রবলেম হতে পারে, তো মেয়েটারে আমি এখান থেকে নিয়ে আসি। আমি আমার এক ওই যে আফাটার দেহ ব্যবসা করতো ওই আফাটার বাসায় নিয়ে আসি। আমি বা আফারে বলতেছি আফা ওরে তোমার কাছে রাখো যে দেখি কি করা যায়, এ কথা বলে আমি রাখলাম। আফা কি করলো ওই মেয়েটারে দিয়ে দেহ ব্যবসা শুরু করলো। আমি তো থাকতাম না, সবসময় কাজ করতে চলে যেতাম, আর ও বাবির যখন কাস্টমার হইতো আফার, আফার কাস্টমারটা ওই যে মেয়েটারে দিয়ে চালিতো, মেয়েটারে দিয়ে করতো, মেয়েটা করতে থাকতো না, মেয়েটা অনেক অত্যাচার নির্যাতন করে চালানো করা হইতো। তো 3 দিন পরে যখন আমি এগুলা জানি গেছি, 3 দিন পরে মেয়েটার আমি বলি কি যে দেখো আমি 1,000 টাকা ব্যবস্থা করছি, তুমি তোমাদের বাড়িতে চলে যাও। বলে না আমি আমাদের বাড়িতে কিভাবে যাবো, তুমি আমার বিয়ে করবা না আমার মায়া ফালো তুমি, আমি আমাদের বাড়িতে যাবো না। পরে আমি ওরে অনেক রিকোয়েস্ট করি, 7 দিন পর্যন্ত আরো বুঝাই ওই বাবিদের ওই আফাদের বাসায় রাত্রে রাখি, খুব সেভ রাখি, আমি সহ থাকি, কারোর সাথে আমি মিলেমিশে করতে দিই না। আমি 1 সপ্তাহ পরে মেয়েটারে আমি বুঝানোর পরে 1,000 টাকা দিয়ে মেয়েটার মেয়েদের বাড়ি আমার বোনের একটা ছেলের সাথে প্রেম করে, আমি দেখি কি ছেলেটার সাথে আমার বোন ঘুরে ফিরে এই করে সেই করে, তো পরে আমি ছেলেটা আমার ফ্রেন্ড আমি টার্গেট করলাম, তো পরে আমার বন্ধুরে কইতেছে কি বন্ধুটার নাম হচ্ছে রুবেল, আমি বলতেছি রুবেল তুমি কি কার সাথে প্রেম টেম করো, কেন আমি তো কার সাথে প্রেম করি না, কেন ভাই আমি কোনো প্রেম করলে তুমি আমার বলিও তাহলে আমি তোমার হেল্প করি, ভাই সত্যি হেল্প করবে, আমি কো হ্যাঁ ভাই আমি তোমার সত্যি হেল্প করি। ও আমার ডাইরেক্টলি বলে একদম ডাইরেক্ট যে আমি তোমার বোনকে পছন্দ করি, তোমার বোনের সাথে আমি খুব প্রেম করি, খুব গভীর প্রেম, তোমার বোনের সাথে আমি অনেকদিন ঘুরতে গেছি, অনেকদিন অনেক কিছু করছি, এভাবে বলে।
মানে আপনার আপন বোন?
আমার আপন বোন, আমার আপন ছোট বোন, ও এভাবে বলে। বলার পরে মানে ও আমার সাথে সবসময় ফ্রি, তো ও একদম এভাবে বলার পর আমি ব্যাপারটা মাইন্ডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি আমার এক বড় ভাই আছে, বড় ভাইয়ের নাম বলা যাবে না, বড় ভাই হচ্ছে অন্য টাইপের একটা সন্ত্রাস আর কি, আমাদের নোয়াখালীতে খুব নাম করা। তো আমি ওই বড় ভাইয়ের অনেক কাজ কাম করতাম, মাঝে মধ্যে বাবাটা ভাঙিয়ে দিতাম, এটা সেটা এনে দিতাম, পরে বড় ভাইয়ের ফোন দিলাম, বলতেছি ভাই একটা ছেলে আমার বন্ধু খুব ডিস্টার্ব করে এই করে, তো ভাই আমি এখন কি করবো? ভাই আমার কাছে কি কর, তুমি চিন্তা করো না, আমাদের এলাকায় একটা পাগলা জাহেদ নামে একটা ছেলে আছে, ও খুবই পাগল, যারে মারবে সে কিচ্ছু চাইবে না, আর আপনার সাথে যার সাথে কথা বলতেই হবে, একটু উনিশ বিশ হলে সে মারতে শুরু করে, বলে কি যে পাগলা জাহেদ আছে, তুমি পাগলা জাহেদ আমি ফোন দিয়ে কইতেছি তুমি ওর কাছে যাও। তারপরে আমি পাগলা জাহেদের কাছে যাই, বলে কি আচ্ছা ঠিক আছে তুমি রুবেলদের কালকে রাতে ফোন দিয়ে বা ওই অমুক বাগানে নিয়ে আসো, ওই বাগানে আবার জুয়া টুয়া খেলে, রুবেলও জুয়া টুয়া খেলে, মানে তাস খেলে আর কি, তো ওই বাগানে রুবেলদের ফোন দিছি আমি, যে আমরা পাঁচজন গেলাম, যা রুবেলদের ফোন দিছি, বলি রুবেল তুমি কই, ক কেন, আমি কই তুমি একটু এই বাগানে আসতে পারবা, ক কেন, কই এখানে জুয়া খেলা চলে খুব জমজমাট অনেক টাকা, তুমি আসবা, কাছে ঠিক আছে দেই আসি। তখন রাত্রে প্রায় একটা বাজে, আমরা পাঁচজন ওইখানে বসেছিলাম রুবেলের জন্য, রুবেল আসে, আসার পরে আমি রুবেলের কথা জিজ্ঞেস করি তুই তো আমার বোনের সাথে প্রেম করিস, বিয়ে করবি না? খাওয়া হওয়া বিয়ে করবো, বিয়ে না করলে কি প্রেম করি? তুমি ঠিক আছে বিয়ে করাইতেছি। আর ধাপা ধাপা আমরা পাঁচজন সাড়ে পাঁচটাই ঘুম মারতেছি, ওই যখন মানে শিক্ষার দিয়ে উঠছে, শিক্ষার দিয়ে উঠছে, ওর একজন মুখ চাইপা দিচ্ছি, মুখ চাইপ ওর হাত পাশে একজনের সবাই বান্ধা পালাইছি, শিকারি গেছে লগে বান্ধবার মুখ বান্ধে দিচ্ছি, মুখ বান্ধে দেওয়ার পরে আমি ওর যথেষ্ট পরিমাণ বাইরে লাঠিটা দিয়ে মারি, আর হাতটা দিয়ে অনেক ঘুষে আমার প্রচন্ড দ্বিতীয় ঠিক আছে, আমার মন থেকে আমি ওর গুলি করি, কিন্তু পরে যায় যুগে কাছে কি যায় বাইরে করে দিচ্ছি, ভাই আমার তো ভালো লাগে না, আমি ওর সবাই জবা করে দেবো, তুই ওরা জবাই করতে পারবি? তাহলে কি করছি আমি তো পাইলে বড় ভাইয়ের কাছে যাবো, যে বড় ভাই আমার যা ইচ্ছা তারপরে বড় ভাই আমার সেভ করবো, পরে কথা বলি বলে কি না মারান দোকান ওরে এমনি মাইট দেখছি মাইট দিয়া সাইডা দিই, পরে আমি আর কি করবো, আমার যায় দই করতে চাপা দিয়ে একটা এনে দিচ্ছি, চাপানিটা বাড়ি করে দিয়ে কত করতো যা মন তা তাকর কিচ্ছু বলি, তারপর আমার মাকে মন খায় আবার মন চায় আমার বাড়ি দিয়ে একবার গলাতে কোপ দিব আবার বলি না দিব না, তো তারপরে আমি ওরে ওর হাত আছে না ওর হাতে কোপ দিই, হাতে কোপ দেওয়ার পরে ওর আঙুলের চিনটা আছে না এখান থেকে করে দেয় সুপারি আসার লোক এমনি বাধা ছিল, আমি এমনি তো কোপ দিই যেতে এই হাত দিয়ে আমার বোনের হাত ধরতো, তো হাত আমি কাটলাম এক করে পরে এমনি চিনটা আঙুল করে দেয়, করে দেওয়ার পরে রক্ত দেখি মানে আমার সেন্সেস হয়ে যাওয়ার অবস্থা, মানে আমি নিজেরাই কন্ট্রোল করতে পারতেছি না, আমি পরে আমি পরে যে জিলবা আছে না জাহেদের জাহেদের কাছে ক্লাস ছিল, তো জাহেদের কাছে ক্লাস ছিল, জিলবার মাথা আছে না জিলবার মাথাটা ক্লাস দিয়ে চাপ দিই, চাপ দিয়ে ও এমন একটা ইয়ে করছে মানে আমি ওর এই অবস্থা দেখে আমি নিজে মরে যাবো এই অবস্থা, কিন্তু তারপর আমি ওর মারতেছি, পরে ও আমার যখন জীবজন্তুটা ছাইরা দিচ্ছে ও জীবজন্তু কথা বলতে পারে না, মানে এমন একটা ভঙ্গিমা করতেছে যে আমার গালাগালি করতেছে, ভঙ্গিমাতে বুঝে গেল আর কি, তা আমার আরো প্রচন্ড দিচ্ছে, দিচ্ছাবার পর আমি কি করছি ওর সামনের দুইটা দাঁত আছে না সামনের দুইটা দাঁত ফেরাস লাগে, আমি টান দিছি দুইটা দাঁতের মাঝখান দিয়ে লাগে ওর মুখটা এমন দুটো ফেরাস দিয়ে টান দিছি, টান দিচ্ছে ওর দুইটার দাঁত ভাঙ্গা হয়ে পড়ে, ভাঙ্গা হওয়ার পরে তার তার জিলবা জিলবার তো রক্ত বাইরে জিলবার চাপ দিছি আর রক্ত পরে তার রক্ত পরে আমি ওর মার প্রচন্ড মারার পরে এই ঘটনা এখন যদি সবাই জানো তুই তো প্রবলেম, ওরা বলে কি যে তোরা আজকে সাইরা দেবো, তবে কোনো সময় আমার কথা কারোর কাছে যদি বলো তাহলে তোরা সেদিন জানা মারে পেলাম, তোর ভাই ফ্যামিলি সবার মানুষ আজকে কিন্তু তোর মারতে কিন্তু তোর ভাই বাপ সবার মানুষ, এই কথা বলি ওরা হাত পা সাইরা দিয়া আমার জায়গা, যার পরে ওর ভাই ওর খবর পায় খবর মানুষ দেখে সকালবেলা পরে ওরা ধরে নিয়ে যায়, ও সেন্সলেস হয়ে সেন্সলেস হয়ে গেছিলো, পরে ওরা হাসপাতাল নিয়ে সুস্থ মুস্থ করার পরে পরে বলছে যে আমার শিপনে এরকম মারছে, তো শিপনে এরকম মারছে আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুদের যে বন্ধুরা মারছে যে সবাই মিলে মারছি ওরা সবাই মিলে আপনার গাঁজা খাইতেছি, ফুকুর বাজে বন্ধে একটা ফুকুর আছে ফুকুর পারে বসে বসে গাঁজা খাইতেছি, আর পিছন দিয়ে কি দেখলাম চার পাঁচজন আইসা আমরা তো বসে বসে গাঁজা খাইতেছি আর মানে সবার চেয়েও খুব অন্ধকারের মতো, পিছন দিয়ে কি দেখলাম লাঠি চাটা দিয়ে মারতেছে ভাই আমার একটা গোপ কোপ দেয় আমাদের জায়গায় একটা দাগ আছে মাথায় একটা কোপ দেয় কোপটা একদম মাথা ঢুকে মাথার ভিতরে ঢুকে যায় দাগ আছে, পরে আরেকটা কোপ দেয় আমার এই গাড়ি গাড়ি কোপ দেন আমি এই ঘর ধরি করার পরে আমার এই জায়গাটা একদম এই জায়গাটায় আলো হয়ে যায়, আরেকটা কোপ দেয় আমি যখন আমরা পড়ে গেছি আমার মায়ের সাথে সাথে আমি পিছনের দিকে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে ও আমার আরেকটা কোপ দেয় আমি পা দিই আমরা পা মারি, যে আমার যখন বুকে কোপ দেয় আমরা ছিল আমি পা মারছি পা মারার পরে আমার নখের এই সাইডটা পরে মানে আলাদা আলাদা হয় নাই মানে একেবারে অনেক কাটি যায়, কাটি যাওয়ার পরে এই নখের দাগ এখনো আছে, তো মারার পরে আমি এখন কি করবো আমার বন্ধুদের মাইটা সবাই খেলা দিচ্ছি আমি ওই মাই খেয়া পুকুরে দিছিলাম, আমি তো ধরতে পারবো না কি করবো, পুকুরে লাভ দিয়ে আমি অনেক জোরে চিল্লা চিল্লি করতেছি পুকুরে ওই পরে যায় উঠলাম, পরে অনেক লোকজন বাড়িলে ওরা ধরে গেলো গা, পরে বাড়ার পরে আমার হাসপাতাল নেয় নেওয়ার পরে মাথা সিলাই করে হাত সিলাই করে পা সিলাই করে, তো আমি কদিন সুস্থ, দুই মাস পরে যখন আমি সুস্থ হয়েছি দুই মাস পরে আমার একদিন হঠাৎ আমি রাস্তা পার হইতেছি, আমার সামনে একটা সিএনজি আইলো। সিএনজির ভিতরে একজনে কি দেখলাম, আমার কলারটা ধরে আমরা সামনের সিএনজির ভিতরে ঢুকে গেলো। সিএনজির ভিতরে ঢুকানোর পরে আমি এখন কি করব, সিএনজির ভিতরে ঢুকানোর সাথে সাথে সিএনজিটা একটা চলে যায়। চলে যাওয়ার পরে আমার বলে সিএনজির ভিতরে টান দিয়ে নিয়ে নেয়। আমি তো দাঁড়ান অবস্থা ছিলাম, একটানে চলে যায়। তো সিএনজির ভিতরে নেওয়ার পর আমি বসে গেছি সিএনজির ভিতরে, মুখটা আমার চাইপা দোষ, একজনের চাইপা দোষ, একজনের হাত পা ধরে রাখছি। এটা সুন্দর দিয়ে ঘটনা। নেওয়ার পর ওরা এক জায়গায় আমাদের যে বাগানে ওর বাইরে মারছি সে বাগানে নিয়ে যায়। সে বাগানে নিয়ে আমার জন্য একটা রশি তৈরি করছে, আমরা ফাঁসি দিয়ে মারবে, রশি ফাঁসির দড়ি তৈরি আমার জন্য সব রেডি করছে। কিন্তু ওরা যে ফাঁসির দড়ির গিটটা দিছে, মানে যে গিট্টুটা মারছে, ওদের গিট্টুটা দেওয়া হয়নি ঠিক মতো, তাড়াহুড়ার ভিতরে দিছে, তো গিট্টুটা হয়নি। তো এরপর আমি কি করছি, যখন আমার নিয়ে দাঁড়াইছে আমার হাত পা একজনে একটু লুজ দিছিল, চিন্তা করছে ওগো পাঁচজনের ভিতর তো আমি পারবো না, আর আমি দৌড়ে জামুকুই, হাত একটা হাত বাঁধা ছিল, আমার গলায় রশি লাগাইছে, গলায় রশি লাগাই একজন আলগায় আমার ধরে আসছে, আরেকজন আমার রশি লাগাইছে। আমি খুব লাফালাফি করতেছি, সুযোগ আমরা ছুটতে পারতেছি না। পরে একটা গাছের ডালের ভিতরে আমার রশি পালা আমার গলা লাগায় একজনের টান দিছে, আর একজন আলগায় ধরে আসছে, তিনজন মিলে যখন টান দিছে সারা দিছে, সারা দিছে আমার গলায় পাশ পড়ে গেছে। আমি এই কত পাঁচ সেকেন্ডের মতো ছিলাম, যখন গলায় পাশ পড়ে গেছে আমি তখন দম বন্ধ, আমার তখন পুরো সেন্স আছে। হঠাৎ করে গিয়ে দেখলাম যে রশিটা দিয়ে পাশের গিট্টু দেওয়া হয়েছে, এই গিট্টুটা খুলে গেছে, খুলে দিয়ে এই জায়গা দিয়ে যে ভাই ছাদ করে পড়ছে না, রশিটা দাগ জনক দিয়ে এটা ক্ষত হয়ে যায়, একেবারে ভিতরে ঢুকি যায় রশিটা ছাদে একটা দাগ বসে যায়। তারপর আমি এখান থেকে যখন শুটিং দিতে পড়ে যাই, তখন আমি খুঁজে পড়ে যাওয়ার সাথে সাথে এমন ধরে একটা চিৎকার মারছি, ভাই আমাদের বাড়িতে একজন আছে, উনি হচ্ছে নাইটগার্ড, মানে আমাদের বাড়ির পাশে কয়েকটা দোকান আছে, ওই বাগানের পাশে একটু দূরে, উনি শুনে উনি এত জোরে চিৎকার মারছে, মানে এলাকার সবারই শোনার কথা, আমি যত জোরে আছি চিৎকার মারছি, উনি দূরত্বে যখন লাইট মারছে, লাইট দিয়ে এরকম ইশারা দিছে, ইশারা দেওয়ার পরে সবাই দূরে গেছে। আমার ওই অবস্থা রাখি, পরে আমি ওইখান থেকে উঠার পরে আমার ওনারা ধরে হাসপাতাল নিয়ে যায়, পরে এগুলো চিকিৎসা মিকিৎসা একটু হালকা ট্রিটমেন্ট দিয়ে বলে কি কেন কি সামনে বললাম এই সমস্যা, পরে আমরা বলতেছি কি আমাদের পুরো ফ্যামিলিটারে ঠেক দিছে, তুমি যদি আর কোনোদিন আমার ভাইয়ের সাথে কথা বলো বা এরকম কোনো কিছু যদি দেখো বা তোমার যদি আজকের পর আমি এলাকায় দেখি তবে তোমার মারি আলাম। আমার একটা অস্ত্র দিয়ে ঠেক দেওয়া হয়, ওই যে একটা রিভলভার ফানি আমার ঠিক দেওয়া হয়, তোমার আমি মারি আলাম। আমি খুব ভয় পাই যে আমার ফাঁস দিতে নিয়ে যায়, একটা গুলি করে দিলে তো আমি শেষ। পরে আমি আর ভয়ে ওনারে বললাম কি, আমি ওনারে বলতেছি ভাই আপনি যে আপনি যা বলেন আমি তাই করি, আমি এলাকায় থাকবো না। ওর সাথে যে বন্ধুগুলো আসছে ওদের মুখোশ বাঁধা ছিল, ঠিক আছে, আমি ওদেরকে চিনি নাই। পরে ওর ভাইয়ে 15 দিন পরে আমাদের বলতো কি যে তুই এখনো এলাকাতে যাস নাই, তোর আজকে তোর ঘরে যা সবাই মারি আলাম। এ ভয় দেখাইছার পর আমি ঢাকায় চলে আসি, ঢাকা চলে আসার পরে কয়েকদিন পরে ওই ছেলেটা বিদেশ যায়, ওর ভাই বিদেশ চলে যায়। ঢাকা চলে আসার পরে আমার বড় একটা ভাই আছে, নাম হচ্ছে ইউসুফ। এই ইউসুফ ভাই আমি বলি কি ভাই, আমার ইউসুফ ভাই গাড়ির ড্রাইভার, বলি কি ভাই আমি তো ঢাকা চলে আসছি, বাড়িতে যাবো না, কত যেমন যা মন থাকে তাই কর। তো আমি কাম কাজ করতেছি, চলতেছি, ফিরতেছি, হঠাৎ করে আমার ভাই বিয়ে করলো, আমার ভাই বিয়ে করে ওনার ওয়াইফকে রাখি, উনি বিদেশ চলে গেছে, সাউথ আফ্রিকা চলে গেছে, আজকে 1 বছর হয়েছে, ওনার কোনো যোগাযোগ নাই, কারোর সাথে যোগাযোগ নাই। বিয়ে করে বোরে ওনার শ্বশুর বাড়িতে রাখি চলে যায়। আর এই দিকে আমার একটা সৎমা আছে, আমার বাপের 3টে বিয়ে করছিল, তো আমার সৎমা একজন আছে মাইজিতে থাকে, আরেকজন হচ্ছে নোয়াখালী থাকে, আমাদের বাড়িতে আমার বাড়ির পাশে। তো যে আম্মা আমার মাইজিতে থাকে ওইখানে আমার একটা ভাই আছে স্বপন, ওই স্বপন ভাইটা আমার চেয়ে বড়, তো উনি গাজীপুর গার্মেন্টসে চাকরি করে। তো উনি আবার বিয়ে করছে সোনাপুরেই, মানে ওনাদের বাড়ির পাশে বিয়ে করে। বিয়ের পরে 1 বছর পরে যখন ওনার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে উনি আমাকে বলছে একদিন ফোন করে বলতেছে কি শিবন তোর তো বাইস্তি হয়েছে দেখবি না, তোর বাইস্তিটা অনেক সুন্দর সাজ দেখে যা। আমি কি না ভাই আমি আপনাদের বাড়িতে চিনি না, যাবো না, কখনো নেন নাই, মন অনেক কষ্ট, ওনার সাথে খুবই ভালো সম্পর্ক আমাদের, আমাদের বাড়িতে যাইতে দেখতো, কিন্তু আমি বলি আপনি আমার কখনো নেন নাই, আমি যাবো না। কর ঠিক আছে তোর যাওয়া লাগবো না, ডাক করে ফোন কাটতে দেয়। পরে আমি বলি কি আচ্ছা আমার নাম্বার দেন, আমার ওই সৎমার আমি আম্মা বলি, তো আমার নাম্বার দেয়, দেওয়ার পর আমার সাথে কথা বলি, কথা বলা অবস্থা ওই বাবি আছে না ওনার ওয়াইফ, বাবির সাথে কথা হয়, নতুন বাবি জীবনের লাইফে প্রথম বাবির সাথে কথা হয়। তো বলতে বলতে বাবিরা বলে কি বাবি তোমার আমার খুব ভালো লাগে, তোমার আমি ভালোবাসি, তোমার আমি বিয়ে করতে চাই, তুমি আমার বিয়ে করতে চাও, দেবরাই তো বাবিদের সাথে শয়তানি করে, এছাড়া আর কে শয়তানি করে, আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বিয়ে করবো আমি তোমার কাছে চলে আসবো। আমি বলছি কবে আসবা, তো পরে বললে কি আসি আমি এক সময় করতে করতে অনেকদিন আমার সাথে মানে ফাজলামি করে। আমি বলি কি আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে প্রেম করা লাগবো না, তোমার কোনো চাচাতো বোন আছে, তোমার কোনো আপন বোন আছে, আমি প্রেম করবো ওনাদের সাথে, ক আমার একটা চাচাতো বোন আছে ওর নাম হচ্ছে আসমা, পড়ালেখা করে আমাদের মাইজদি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ালেখা করে, ঠিক আছে তুমি ওর সাথে কথা বলি দেখো। তো আমি বলি কি আমি কি কথা বলি, তুমি ওকে তো বলো যে ও আমার সাথে প্রেম করবে কিনা। এ কথা বলার পর আসমারে বলে বলার পর আসমা এক পদার ফ্রিমবোর্ডে রাজি হয়। রাজি হওয়ার পর আমার সাথে ফোনে কথা হয়, ভাবি অ্যাডজাস্ট করা যায় কথা বলার সাথে। ও আমাদের দেখতে চায়, যেদিন কথা হয় পরের দিন আমাদের দেখতে চায়। তো আমি বললাম তোমার আমার ফেসবুক আইডিটা দিয়ে দিই, তুমি আমার ফেসবুক আইডিতে দেখে আমার প্রোফাইল পিকচারের ছবি আছে অনেকগুলো, তুমি ওগুলো দেখিও। ও ঠিক আছে। পর আমার আইডিটা দেওয়ার পর আমরা দেখে, দেখার পর আসমার সাথে এক মাস কথা বলার পর আমি বলি কি যে তোমার বড় বোন আছে? হ্যাঁ আমার একটা বড় বোন আছে। আমি কো তোমার বড় বোনের নাম কি? আমার বড় বোনের নাম হচ্ছে সালমা, আমার নাম হচ্ছে আসমা। আমি কো তাই তো তোমার বড় বোনের সাথে কথা বলি, তো ওর বড় বোনের সাথে কথা বলি। ওর বড় বোনের সাথে কথা বলতে বলতে এখন আমি আসমাগুলো ভালোবাসি, আর ওর বড় বোনের সাথে কখনো বলা হয় নাই, তবে ওর বড় বোনের সাথে এমন একটা অবস্থা হয়েছে ভালোবাসার চেয়ে বেশি হয়েছে। বড় বোনের সাথেও কথা হয়, ছোট বোনের সাথেও কথা হয়, দুইজনটা আমি এখন কন্ট্রোল করতে হয়। ওর বড় বোন সালমা যখন আমার বলছে যে আমি তোমার খুব ভালোবাসি, আমি আবার ওকে বলছি যে কি যে হ্যাঁ আমিও তোমার খুব ভালোবাসি। হ্যাঁ আবার আমি যে আসমার সাথে ভালো প্রেম করি এটাও বড় বোনকে বলি নাই, আর বড় বোনের সাথে যে প্রেম করি এটাও কখনো আসমার বলি নাই। দুইজনটা দুই অবস্থা রাখতাম, আর দুইজনের ভিতরে আমি ফোনে কথা বললে জর্গা লাগায় রাখতাম। জর্গা লাগায় রাখতাম কি কারণে, যেহেতু যদি একজনের কথা আরেকজনের কাছে বললো তো ধরা খেয়ে যাবো, প্রকাশ হয়ে গেলে আমার প্রেম নষ্ট হয়ে যাবে, এই কারণে দুইজনকে দুইভাবে রাখতাম। দেন আমার আসমা বলতেছে কি তুমি ও সালমা কিন্তু আমার দেখছে, দুই বোনে একসাথে আমার ফেসবুকে দেখছে, দেখার পরে সালমা আমার পছন্দ করছিল। তো পরে আসমা একদিন আমার বলতেছে কি আজকে আমাদের বাড়িতে আমার আম্মা টাম্মা কেউ নয়, বাড়িটা কেউ নয়, বাড়িটা খালি, যে তুমি আসো। আমি বলছি যে ঠিক আছে আমি আসতেছি। যাইতে বলছে আমার, আমি গেলাম, আমি রাত্রে রাত্রে গেলাম, যা অনেক ভয় ভয় রাতের তিনটার সময় আমি ওদের বাড়িতে ঢুকি। ওর আম্মা ওর নানার বাড়িতে যাওয়া অনেকদিন ছিল, রাতের তিনটার সময় যাওয়া যখন ঢুকি আমি রাত্রে যা ঘুমায় রয়েছি, সকালবেলা আমি বাসা থেকে বাইরি না, ওদের আবার বিল্ডিং বুঝছেন তো, বিল্ডিং এর ভিতরে আমি থেকে বাইরে না, আমি আসমার রুমে, আসমা এখন বাইরে হইলে আমি আসমার রুমের ভিতরে থাকি, আসমা বাইরে হলে বাড়ি দিয়ে লক করে দেয়, টালা মারা দেয়। তো সালমা সন্দেহ করতে হয় কেন টালা মারে, তুমি টালা মারতে না, কারণ আমি খাই যে এই কারণে টালা মারে। তো পরের দিন আমি ফার্স্ট টাইম আমি ওর সাথে আমি টয়লেটে একটু ফ্রেশ হয়ে আসি, আসি যে আমি দরজা খুলে দেখছিলাম, চাইছিলাম যে বাইরে কেউ আসে কিনা, আমি এটা দেখছিলাম, দেখি আবার দরজাটা যে আমি লক করতে মনে ছিল না, ধাক্কা দিয়ে আসি বসে রেখেছি। আসমা শুয়ে রয়েছে, পরে কতক্ষণ পর আমার ভালো লাগতেছে না আসমার সাথে, আমি আবার আসমা তো মনে করছে দরজা লক করা, আর আমি ভাবছি কি দরজাটা তো লক করছি, আমার এতগুলি সেন্সে ছিল না। পর আসমার সাথে আমি দরজা ঢুকে দরজাটা ধাক্কা দিয়ে কেটে ঢুকলো।
বিরতির শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে এ পর্যায়ে একটু থামতে হবে। মাত্র চার মিনিটের বিরতি, চার মিনিট পর আমি আর জি কিবিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। ১২ লাখের উপরে মুহূর্তে ফলোয়ার রয়েছে ওখানে। প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরছি মূল গল্পে, বলুন তারপর।
তারপর যখন দরজাটা ধাক্কা দিয়ে ঢুকলো, ও দেখার সাথে সাথে আমার মনে হচ্ছে কি মানে আমি কি দেখলাম আর আমার বিশ্বাস হচ্ছে না, আমার কাছে এমন একটা অবস্থা, আমার মন থেকেছে
মানে সালমার সঙ্গে তো আপনার এক ধরনের সম্পর্ক,
সালমার সাথে আর বেশি সম্পর্ক, আসমার সাথে যে সম্পর্ক
তার চেয়ে বেশি সম্পর্ক,
তার চেয়ে বেশি সম্পর্ক সালমার সাথে। এখন সালমা দেখি ও চোখটা লাল করছে, চোখটা লাল করে এমন চোখ দরজা টান দিয়ে লাগাইছে, লাগাই ও রুমে চলে গেছে। চলে যাওয়ার পর আমি ভয়ে এখন কি করবো, আমি ভাবতেছি হয়তো মানুষজনকে বললে তো আমার প্রবলেম হবে, সমস্যা হবে। তা আমি আসমারে বলি আমি চলে আসি, যে আমি ঢাকা চলে যাই, এই কথা বলি আমি রাত্রেবেলা চলে আসি, দিনে থাকি রাত্রেবেলা চলে আসি। তা আসি আমি আসমার সাথে ফোন দিয়ে বললাম, আসমার সাথে এখন কথা হয় যে এখন সালমা যদি আমারও ফোন দেয় আমি লজ যাই, আমি তো জানি যে সালমা আমার দেখছে আর সব ধরা খেয়ে গেছি, আবার আমার ছবি টবি আসমা সব দিয়ে সালমা সব দেখছে। তো সালমা আমার ফোন দিলে আমি ফোন রিসিভ করি না, ফোন কার্ডে দিয়ে অফ করে দিই, ওর নাম্বার ব্ল্যাক লিস্ট করে দিই, বিভিন্ন নাম্বার দিয়ে প্রতিদিন ফোন দেয়, সারাদিন ফোন দেয়, সারা রাতে ফোন দেয়
সালমা।
হ্যাঁ সালমা ফোন দেয়।
সালমাটা ব্ল্যাক লিস্ট কেন করলেন?
ব্ল্যাক লিস্ট এই কারণে করলাম যে আমি তো আসমার সাথে তো ও তো বড় বোন ছিল সালমা, তো যখন দেখছে সেই কারণে আমি ওর ফোন ধরতেছি না। পরে আমি সালমা আসমার সাথে কথা বলি কি যে তোমার বোনটা ভালো না, এসে মানে ওদের সাথে কথা বলে একটা জর্গা লাগাই দি যে কার সাথে কেউ যেন না বলে। পরে আসমারে সালমা মারে যে তুই এই ছেলের সাথে কে লাগে ইয়ে করছিস, হ্যান ত্যান এগুলোর সম্মুখে অনেক মারে। তবে সালমা কখনোই আসমাকে বলে নাই যে আমি শিপুনটা ভালোবাসি, তুই কি লেগে কাজ করছিস, সেটা ও কখনো প্রকাশ করে না, নিজে মনে রাখছে। রাখার পর আমি আসমার সাথে সব এখন ভালো লাগে আসমাকে, আসমাকে স্যার আমি কিচ্ছু বুঝি না, আসমার সাথে সবসময় কন্টিনিউ কথা হয়। সালমা আমার ফোন দিতে একটানা এক মাস ফোন দিছে, একটানা এক মাসের তার ওর মুখে শব্দটা পর্যন্ত আমি শুনি না। ফোন দিলে কাটে দিই বেলা তিনটে এসেই করি। হঠাৎ করে একদিন সকালবেলা ফোন এলো অন্য একটা নাম্বার থেকে, আমি গুমের তালে ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে বলতেছে কি, হ্যালো কে, কশিপন তোমার আমি আজকে একটা কথা বলি, তুমি আমার সাথে কখনো কথা বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, তবে আমি জীবন আজকে পৃথিবীর মায়া ত্যাগ করবো।
কে বলছে? সালমা।
সালমা বলতেছে। আমি হাসি হাসি বলতেছি তোদের মতন মেয়েরা বুঝি আবার পৃথিবী ত্যাগ করবে, তোরা তো মানে আমি মুখে দিয়ে একটা খারাপ মিন করলাম যে তোরা তো তোরা আবার পৃথিবীতে কি ত্যাগ করবি কাম মতো মানে। তারপর আমি বলি কেন আমার এই কথা বলছো, তোমার ছোট বোন আমার সাথে বিয়ের আগে যে এই কাজ করতে পারে, তুমি তো ওর বোন, তুমি যে আরো ছেলের সাথে করবো না এমন কোন গ্যারান্টি আছে? যে তোমার আমি ভালোবাসি না, তোমার সাথে আমি কথা বলতে চাই না। কশিপন ঠিক আছে, আমি তোমার জীবন আর কখনো আসবো না, আর কখনো সালমার ফোন তোমার ফোনে যাবে না, কখনো তুমি বিরক্ত হবে না, তুমি আমার ক্ষমা করে দিও, তবে আমি এই পৃথিবীর বুক থেকে চলে যাবো। মানে কথাটা কান্না টাইপে বলছে, তা আমি তেমন একটা কেয়ার করিনি, আমি ফোনটা কাটি দিচ্ছি। এটা সকাল 7টা বাজার ঘটনা। কাটি দেওয়ার পরে আসমার সাথে 9টা বাজে কথা হয়েছে। 9টার সময় আমি আসমার সাথে কথা বলতেছি, আসমা বলতেছি কি আমি তো কলেজে যাইতেছি, আমি তো কলেজে যাই, সালমা তোমায় কিছু বলছে কেন? আমার মাসে আর কিছু বলাটা না, আমি তো আর সালমা কই, কারণ সালমার ঘরের সামনে বসে রয়েছে, সিঁড়িতে বসে রয়েছে, আমি কো সিঁড়িতে বসে রয়েছে, আর ইয়া তোমার আম্মা কই, আম্মা না না বাড়িতে আসে নাই। আসমা সালমাকে বলতেছে কি যে আপা আমি তো কলেজের দিকে যাইতেছি, দোয়া করিস যেন ভালোভাবে যাই যেতে পারি। সালমা কইতেছে কি যে তুই আমার লাগে দোয়া করিস, আমি যেন সবসময় সুখে থাকি, কবরে গেল। তো আসমা বলতে তুই হঠাৎ এই কথা খুলি গেছিল, তুই তো কত সাবধানি করো। আসমা আমার একটু ফ্রি ভাবে ছিল, সবার সাথে দুষ্টমি ফাজলামি করতে বেশি। তো আসমা কলেজের দিকে চলে যায়। চলে যাওয়ার পরে সকাল 10টা বাজে, যখন সকাল 10টা বাজে তখন নাকি যে সালমা ফাঁসি দেয়।
ফাঁসি দেয়
যে সালমা ওদের ঘরে ফ্যানের সাথে উন্না পেঁচে ফাঁসি দেয়, ফাঁসি দিয়ে ওখানে মারা যায়। তো এই ঘটনা আমি বুঝতে পারিনি, আমি আসমা এটা ফিল করতাম যে ওর সাথে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল, খুব একটা ভালো ভালোবাসা ছিল, খুব বেশি আমাকে ভালোবাসতো, কখনো আমার সাথে খারাপ ব্যবহার করতো না, তুমি ছাড়া কথাই বলতো না, যত অন্যায় করতাম। পরে আমি বাড়িতে ভয় যেতেছি না, ভয় যেতেছি না কারণ যে মেয়েটা যে ফাঁস দিয়ে মারা গেছে, হয়তো আমার জন্য কিছু লেখি টেকি রাখি গেছে বা আমার ফাঁসে দিব এরকম কিছু। পরে আমি ওদের বাড়িতে যাই, 15 দিন মারা যাওয়ার 15 দিন পরে আমি দেখতেছি আমার কেউ বিশ্বাস দিচ্ছে না, আমার কেউ কোনো খবর নিতেছে না, আর প্রত্যেকটা দিন আমার সাথে আসমার সাথে কথা হচ্ছে, আসমার কাছ থেকে আমি খবর নিচ্ছি যে ও কেন ফাঁসে দিলে এসে। আসমা বলতেছে যে কাউকে কিছু বলে নাই, কেন ফাঁসে দিছে এসেই বলে নাই, তবে একটা কাহিনী এসে। আমি কি কাহিনী এসে? আমার মামাতো ভাইয়ের সাথে ওর সাথে একটা জর্গ হয়েছে। আমি কি তোমার মামাতো ভাইয়ের সাথে জর্গ হলো? তো কি এমন জর্গ হলো যে ওই ফাঁসি দিল? হ্যাঁ আমার মামাতো ভাইয়ের সাথে কি নিয়ে জর্গ হয়েছে? আসলে ওর মামাতো ভাইয়ের সাথে জর্গ হয়েছিল, ওর মামাতো ভাই একটা মেয়েকে লাভ করে, মেয়েটারে ওদের বাড়িতে আনতে বলছে, সালমা আনতে দেয় নাই, এই কারণে ওর সাথে জর্গ হয়েছে যে ফাঁসি দিচ্ছে এর আগের দিন। এর ফাঁকে ওর একটা চাচাতো ভাই সাথে একটা ওর একটা চাচাতো ভাই ওকে বিয়ে করতে বলছিল, ও বিয়েতে রাজি হয় না, ওর চাচাতো ভাই ওরে দেখলো দাঁড়ায় থাকতো, এই করতো সেই করতো, আত্মা আমাদের বলতেছে যে এই সমস্যাগুলো ছিল। তো এরপরে আত্মা একটা সিটি পাই সালমার লাস্ট মুহূর্তে, চিঠিটাতে লেখা ছিল যে আমি এই পৃথিবী থেকে চলে যেতেছি, যে তোমরা কেউ আমার জন্য কান্না করিও না, আমি মরে যাওয়ার পথে একমাত্র এই এটার জন্য কেউ দায়ী না। এই আমার আমার কথাটা আগে উল্লেখ ছিল যে আমি মারা যাওয়ার পিছনে শিপনের কোনো দায় নাই, শিপনের কোনো কিছুই নাই, আসমানের কিছু নাই, আমার মা বাবা আত্মীয়স্বজন যা আছে কারোর কোনো দায় বা কিচ্ছুই নাই, আমার নিজে নিজ ইচ্ছাভাবে সজ্ঞান আমি ফাঁসে দিয়ে মারা গেলাম, সবাই আমার ক্ষমা করে দিও। সিজিলাতে এরকম কিছু লেখা ছিল, আরো বিশাল অনেক কিছু লেখা ছিল। তো সবাই তো আমার সন্দেহ করছিল যেহেতু আমার নামটা আগে আসছিল, তো আত্মা বাড়ির ব্যাপারটা একটু ইয়ে করছিল যে আত্মা বলে কি যে না শিপন ভাইয়ের সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলতো, তো শিপন ভাই তো আমার সাথে এখন সবার সাথে ওপেনে বলতেছে যে শিপন তো আমার সাথে প্রেম করে, এরকম কোনো আসলে ঘটনাই না। তারপরে আসমা আমার এখান থেকে একটু সেক্রিপেস করে বাঁচায়, আসমার সাথে আমি এখনো কথা বলি, আজকেও কথা হয়েছে আসমার সাথে, আমি কথাবার্তা বলি, এখনো আমার সাথে আসমার সাথে সম্পর্ক আছে। তো ওই সালমা যখন মারা যায়, ও মারা যাওয়ার পরে অনেক কান্নাকাটির পরে ওটা ওইখানে শেষ, ওইখানে আমার কোনো সমস্যা হয় নাই, কোনো কেস মামলা থানা পুলিশ কিচ্ছু করে নাই। আসমাকে আমার এখন চিন্তা ভাবনা আছে যে আমি আসমাকে বিয়ে করবো, যে আমি জীবনে অনেক পাপ করছি, অনেক ইয়া করছি, অনেক লাইফ অনেক জীবন নষ্ট করছি। তো এখন আমি কিছুদিন আগে বাড়িতে গেলাম, কিছুদিন আগে বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধু একটা আছে সিঙ্কি, সালমা মারা গেছে 3 মাস হবে, তো ফাঁসি দিয়ে মারার 15 দিন পরে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যা আমার একটা বন্ধু আছে সিঙ্কি, সিঙ্কির বলতেছে কি অবস্থা, ভালো আছে? সিঙ্কি, হ্যাঁ আমি ভালো আছি। সিঙ্কির সাথে আমার বলে কি দোস্তিটা আসনো অনেক দিন হচ্ছে, আমরা তো অনেক নেশা পানি করি। আমি কি নেশা করো? আমি তো এখন বাবা টাবা খাই, এই সেই করি, আমার তো ভালো লাগে না, গাঁজা টাজা খাই। আমি করতে গাঁজা খাস আমারও খাওয়াই, কো আমরা মরতো তো খাই, খাবি না? আমি কি খামো? অনেকদিন পরে ডাকাত খাইলাম, খামো এই কথা বলি। পরে ওদের অনুমোদে আমি রাত্রে মরতো খাই। খাওয়ার পরে ওদের মনে কি একটা শয়তানি ঢুকলো, বলতেছে কি আমার, সিঙ্কি বলতেছে যে আমার একটা মেয়ের সাথে মিলামিশা করার খুব ইচ্ছা। আমি কি আপনার তো মেয়ে পাবি?
সিঙ্কি মানে আপনার ছেলে ফ্রেন্ড আর মেয়ে ফ্রেন্ড?
ছেলে ফ্রেন্ড। আমরা একটু সন্দেহ করি যে এটা কোথা থেকে আসছে। ছেলেটারে আমি একটু ডাক দিয়ে সাইডে নিয়ে যাই, মেয়েটারে দাঁড় করে রাখি। মেয়েটা ছেলেটার বলে কি এই মেয়েটা তোমার কি হয়? ছেলেটা বলতেছে কি এই মেয়েটা আমার আন্টি হয়। আর যখন আমি আবার মেয়েটারে জিজ্ঞেস করলাম ছেলেটা তোমার কি হয়, মেয়েটা বললো আমার হাজবেন্ড হয়। ছেলে বলছে আমার আন্টি, আর মেয়েটারে যখন জিজ্ঞেস করলাম মেয়েটা বললো আমার হাজবেন্ড। আমরা ওদের বন্ধি বা চলাফেরা দেখে আমার সন্দেহ লাগিয়ে গেছে, এই কারণে আমরা ফাঁস করলাম। আর আমাদের বাড়িটা স্টেশনের পাশে, মানে আমাদের একটা ফায়ারফুল ছিল, আমাদের একটা বড় ভাই আছে মারাত্মক। তারপরে আমি মেয়েটারে বলি কি যে তুমি সত্যি করি বলো কাল আমার হাজবেন্ড। ছেলেটার বললাম বলে কি মানে বিশাল একটা কথম কালো যে ও আমার আন্টি। ছেলেটারে আমি কিচ্ছু বলি নাই, বলে আচ্ছা ঠিক আছে আমি সাইরা দিছি। আমার খেয়াল কি যে স্টেশন যদি সবাই মিলে ধরি পুলিশ টুলিশ আছে জামিলা বাড়বে। তারপর আমি সারে দিই আমরা এক কোনো দাঁড়ায় থাকি, ওদেরকে ছেড়ে দিলাম। ওরা একটা যে সিএনজিটাতে উঠলো, একটা সিএনজি নিলে যে দালাল বাজার যাবে, যে সিএনজিটাতে উঠছে সিঙ্কির কাছে ওই সিএনজি আলার নাম্বার আছে, কারণ সিঙ্কি তো হচ্ছে লাইনম্যান, ওর কাছে সব সিএনজি ড্রাইভারের নাম্বার আছে। ওই সিএনজি ড্রাইভারে ফোন দিছে, সিএনজি ড্রাইভারের নামটা হচ্ছে নিহাদ। যে ভাই একটা অপারেশন আছে, সিঙ্কি আবার বড় ভাইয়ের সাথে অনেক খুন খারাপি অনেক কিছু করে, ডাইরেক্ট একদম অনেক মানুষের ইয়ে করছে। যা হোক ও খুন খারাপি করে, বড় ভাইয়ের কাছ থেকে একটা গান নাই, গান নেওয়ার পরে আমরা বলে চল। আমরা বড় ভাইয়ের বাইকটা নিয়ে গেলাম, আমরা তিনজনে গেলাম, যা সিএনজি আলা অপেক্ষা করতেছে। আর ছেলে আর মেয়েটার বলতেছে কি গাড়িটা নষ্ট হয়ে গেছে, ওয়েট করেন। পরে আমরা গেলাম, যা ওরে দুজনটা নামাইলাম। নামানোর পরে হঠাৎ করে দেখি কি একটা পুলিশের গাড়ি আসলো। পুলিশের গাড়িটা যখন দূর থেকে আমরা ফলো করছি, সিঙ্কিটা এমনিতেই খারাপ, ওর ফলো করতে পারে যথেষ্ট পরিমাণে আইডিয়া। ওই দেখি বলতেছি কি যে এটা পুলিশের গাড়ি। আমি বলতেছি কি করবি, পুলিশের গাড়ি তো যাই, সমস্যা কি? আমরা এক সাইডে দাঁড়ায় থাকি, আমি তোর কাছে গান আছে, তো গান থাকলে সমস্যা কি? আমরা কি সার্চ করবো? সার্চ করলে আমরা ডাইরেক্ট মারা দিব। আমি কি দেখেছি কিন্তু কোনো সমস্যা নেই, দাঁড়ায় থাক। আমি দাঁড়ায় রাখলাম, এটা একদম মাস আগের ঘটনা। পুলিশের গাড়িটা আসলে আসি, পুলিশ দাবা দাপ নামলো, নামি আমি সিগারেট খাইতেছি, পুলিশ টুলিশ মানি না, যে একটা গান আছে শরীরে এমনি গরম, যে পুলিশ তো আর গুলি করার এত ওয়ার্ডার নাই, একটারে গুলি করে দিলে ওটারে একটা আনাটারি করবো, আবার কখন আনবো ধরবো, আর আমাকে বাইকে রেজিস্টার দিলে হওয়া। তা আমি এরকম সিগারেট খাইতেছি, মানে আমার বাপ মূর্তি অন্যরকমের কাছে একটা গান আছে, আমার খেয়াল যে ফিঙ্কির হাত থেকে গানটা আমি লইয়া দেবো, আর পয়জন ওরে শেষ করে দেবো। তো পরে আমি কি করলাম, দাঁড়া দাঁড়া সিগারেট খাইতেছি, পুলিশ ডাপার ডাপ নামি, সিএনজি আলারে ধরলো, মেয়েকে ছেলেকে ধরলো, আমি করে সবাই ধরে আলাইছি। ধরার পরে মেয়ে ছেলেরা আমি বলতেছি কি ওরা দুজন আমাদের খালাতো বোন, কই এখানে কেন আসছে, কই ওরা ঢাকা থেকে আসছে, ওদেরকে রিসিভ করতে আসছি। আমরা যেভাবে উঠছি পুলিশের কাছে বলছি, মেয়েরাও সেভাবে সেভাবে আমাদের সাথে বলছে, কারণ ওরা তো অবৈধ সম্পর্ক, ওরা দুইজন দুই জায়গা থেকে পালিয়ে আসছে, আসি আমাদের সাথে বাস দিয়ে পুলিশের কাছ থেকে শুনলো। পুলিশটা আমরা ছাড়ে না, পিঙ্কির এখনো সার্চ করে নাই। সাথে সাথে আমাদের বড় ভাইয়ের ফোন দিলাম, বড় ভাইয়ের ফোন দেওয়ার সাথে সাথে বড় ভাই ফোন দিয়ে বলতেছি কি যে ওনাদেরকে ছেড়ে দেন, যা লাগে আমি দিয়ে দিবো। তারপর আমাদেরকে সাড়ে দিয়ে পুলিশ স্টেশন থেকে চলে যায়। পরে মেয়েটারে ছেলেটারে বড় ভাইয়ের একটা ফ্ল্যাট আছে, বড় ভাই একটা ফ্ল্যাটে একা থাকে, তো ওই ফ্ল্যাটে নিয়ে যাই। বড় ভাই মেয়েটারে ইউজ করে সবসময়, 15 দিন পর্যন্ত মেয়েটারে ইউজ করে। মেয়েটারে বলে কি একদিন যে তুমি এটা ভাল লাগে না, এক কাজ করো মেয়েটারে সারিয়ে দাও। সিঙ্কি বলে কি না ভাই সারমু না, আমার অনেক টাকা দেবে, মেয়ের কাছ থেকে টাকা দামু। আর ছেলেটা আছে না, ছেলেটারে আমরা ডেলি একবেলা খাইতে দিই, দুইটা রুটি দিই আর কিছু খাইতে দিই না। তো পরে মেয়েটারে আর কি করবো, মেয়েটার মা বাপরে ফোন দিয়ে অনেক টাকা ঢুকার কথা বললাম, যে মেয়ের যদি সান তাহলে কিছু টাকা দেন, নাহলে মেয়েটারে মারিয়া ফেলাম মুয়ে সেই। আর মেয়ে আর ছেলের ভিতরে আর কি সম্পর্ক সেটার আমরা কখনো জিজ্ঞেস করিনি। পরে মেয়েটা মা বাপের কাছে ফোন দিয়ে সিঙ্কি 20,000 টাকা নেয় বিকাশে, বিকাশ 20,000 টাকা নেওয়ার পরে মেয়েটারে আমরা বলি যে অমুক রাত্রে মেয়েটারে আমরা এক জায়গায় সারি দিয়ে আসবো, ফোন দিয়ে বলবো আপনারা আপনার এসে নিয়ে দেন। পরে রাত্রে যেদিন আমরা ডেট দিয়ে রাখছি যে ওই দিন রাত্রে মেয়েটারে নিবো, মেয়েটারে দেওয়ার 3 দিন আগে বলছি যে মেয়েটারে আমরা সাইড়া দেবো অমুক দিন, একটা শুক্রবারে ডেট দেওয়া হয়েছে, তো শুক্রবারে আর আমরা সারি না, আমরা বৃহস্পতিবারে সারি দিয়েছি মেয়েটারে, যে এখান থেকে মেয়েটারে আমরা গুম করছি ওইখানে আমি সারি দিয়া মেয়েটার বলতেছি কারোর কিছু বলি না তোমার এখান থেকে নিয়ে যাবে তোমার মা বাবা আসি, তো পরে মেয়েটারে ওইখানে সারি দিয়ে আমরা চলে আসি, ওই ছেলেটারে বলি কি তোমার এই আমরা 1 লাখ টাকা দিবা নাহলে তোমার মায়ের নাম, ছেলেটা কি দেখলাম হাত ফাত চারা ছিল তো জিতবে ফিঙ্কির কানে গেলে এমন একটা থাপ্পড় মারছে ফিঙ্কির কান দিয়ে আমার রক্ত বের হয়ে গেছে, থাপ্পড়ের সাথে কান দিয়ে ফিঙ্কির রক্ত বের হয়ে গেছে, পরে ফিঙ্কিরি নিয়ে হাসপাতাল নিয়ে গেছি, ছেলেরে আমাদের খেয়াল ছিল ছেলেরে তো মারিয়ে ফেলাম, যে ফিঙ্কিরি নিয়ে হাসপাতাল নিলাম, হাসপাতাল নেওয়ার পরে ওরা হাসপাতালে রাখলাম, পরে আসি ছেলেটার পা এখান দিয়ে গুলি করলো, রানের এখান দিয়ে গুলি করলো আর এখান দিয়ে বের হয়ে গেলো গুলি, কোনো হাত দিতে কিছুতেই লাগে না, মানে জাস্ট মাংসের ভিতরে দিয়ে গুলি করছে, আর মাংসের ভিতরে দিয়ে গুলিটা করার পরে ছেলেটার রাত্রিবেলা নিয়ে রাস্তায় রাখি আসছে, রাস্তায় রাখি আসার পরে সেই ছেলেটা এখনো কি অবস্থায় আমি জানি না, পরে চলে যায়, পরে দুদিন পরে পুলিশে ধরে, পাঁচশো মামলা বর্তমানে জেলে আছে, আর যে ফিঙ্কি ছেলেটা ওর কানে প্রবলেম হয় ওই হাসপাতালে আছে এখন, মানে হাসপাতালে নিয়ে আসে মানে অবস্থা তেমন একটা ভালো না, ফোনও কথাবার্তাই বলতে পারে না, দিলটা লড়ে না এই সেই, তো পরে আর এই ঘটনা যখন আমাদের এলাকাতে সবাই জানাজানি হয়ে গেছে, জানাজানি হওয়ার পর আমাদেরও একটা ভয় যে এই ঘটনা ঘটছে আমি কি করবো, আমি ঢাকা চলে আসছি আর ফিঙ্কি ওইখানেও ব্যবস্থা আছে, ফিঙ্কি কোনো ফোন ব্যবহার করতে পারছিস না,
বিরতির সময় হলো আরো একবার 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব, Stay tuned on ABC Radio FM 89.2. Welcome back once again. আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আর জি টিভি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC Radio FM 89.2, শুনছেন শিপনকে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে, কথা না বাড়িয়ে আরো একবার তাকেই আমরা নক করছি, শিপন তারপর।
তো আমি পিছনে একটা ছোট ঘটনা রাখি আসছি, সেটা আমি এখন একটু বলতে চাই, সেই ঘটনাটা হচ্ছে আমার বাবা তো মারা গেছে, আমার বাবা মারা গেছে 2-3 বছর আগে, তো আমার বাবা ওইখানে অনেক টাকা ঋণ ছিল মানুষের কাছ থেকে, সুদ রূপে টাকা নিত আমার আব্বা, সুদ রূপে টাকা নিয়ে বসে বসে খাইতো, আর কারোর কোনো টাকা পয়সা দিত না, তো আব্বা এরকম সুদ রূপে টাকা নিয়ে খাইতো আমরা কিন্তু জানতাম না, তো আব্বা যেদিন মারা গেছে ওই দিন সন্ধ্যা, এটা আমার খুবই কষ্ট লাগলো যে ওই দিন সন্ধ্যা আমি কাজ থেকে কাজ করে আসি, কাজ করে আসি আব্বারও বলতেছি আব্বা আজকে আমি কাজে যান নাই কোনো ভাল লাগে না, এর লেগে বয়ে রেছি আব্বার মানে লুঙ্গির খোসায় 500 টাকার নোটের একটা বান্ডিল আছে আর আমার কাছে মাত্র 40 টাকা আছে, আমি ঢুকলাম, ঢুকার পর আমি বাসায় ঢুকার পরে ইলিশ মাছের একটা গ্রাম পেলাম, জাস্ট আমাদের ইলিশ মাছ পাকাইছে আমি গ্রামটা পাইলাম, আব্বা খুব হাসি বলতেছে, হাসি হাসি বলতেছে কি যে আচ্ছা শিবন গসা আজকে আমাদের কি পাকাইছে, আমি তো কিল লেগে আব্বা আজকে তুই ইলিশ মাছ পাকাইছে, কত তুই জানাস কেন আজকে ইলিশ মাছ পাকাইছে, ওই আমার মাসি খবর দিছে ইল লেগে আমি জানলাম, কত তোর কাছে 10 টাকা আছে, আমি কেন 10 টাকা, তুই 10টা টাকা দিয়ে আমার ঘাটটা ব্যথা করতেছে ওষুধ আনি খামো, আমি ভাবলাম হয়তো আব্বার কাছে টাকা নাই, আমি আব্বার 10 টাকা দিয়ে 30 টাকা দিলাম, যে চাও তো খাইতে পারে, আমার আব্বা চা সিগারেট খাই, আমার আব্বা সব ছাড়ে দিছে, আগের খুন খারাপি ডাকাতি সন্ত্রাসী যা ছিল সব ছাড়ে দিছে, তো 30 টাকা দিলাম, 30 টাকা দিয়া আমি বাইরে গেলাম, বাইরে দিয়ে একজনের সাথে 2 মিনিট কথা বললাম আর বাসায় আসলাম, আসি দেখলাম যে আমার আব্বা চিরতা খাইতেছে, মানে চিরতা আছে না একদম তিতা, আমাদের বাড়ির পাশে একটা মহিলা আছে খুবই জঘন্য, মহিলাটাই খুন বিদাস থাকে, আমি ওই মহিলাটারে এখনো পাই নাই, পাইলে কি করতাম আমি এখন নিজেও জানি না, তো যা হোক যেটা হয়েছে আমার লাইফে চাই না আর কোনো কিছু আসুক, আমি এগুলার কিছু চাই না, তো পরে ওই মেয়ের মহিলাটা আমার আব্বার সাথে খুব ক্লোজ ভালো একটা সম্পর্ক, ওই মহিলাটা আমার আব্বারে আমার আব্বার মৃত্যু 3 মাস আগে, 3 থেকে 4 মাস হবে, এর আগে একটা ইন্স্যুরেন্স করেছিল, ওইখানে প্রতি মাসে 3,000 টাকা করে দিত, আমার আব্বা ইন্স্যুরেন্স 5 বছরের জন্য প্রতি মাসে 3,000 টাকা করে দিত, আমার আব্বাই নিজে দিত, তো 3 মাস দেওয়ার পরে ওনারা বলছে যে 3 মাস কিস্তি চালানোর পরে যদি তুমি মৃত্যু হয় তোমার 1.5 লক্ষ টাকা পাবে, তুমি মারা গেলেও তুমি 1.5 লক্ষ টাকা পাবে, তো সেই লোকগুলো আমার আব্বা করছিল যে আমি যদি মারা যাই 3 লাখ টাকা পাবো, তো আসি দেখতেছি শিরতা খাইতেছে, আমি আব্বার বলতেছি আব্বা তুমি শিরতা খাও কেন, তোমার তো কোনো প্রবলেম নেই শিরতা খাও কেন, ক ভাল লাগতেছে না শরীরটা খুব কাইল এই কারণে শিরতা খাই, আমার আব্বার বডি এমন ছিল যে রক ফেল হয়ে যাবে সবসময়, মানে কড়া একটা বডি ছিল, খুব ফিট থাকতো আমার আব্বা সবসময়, যে আমার আব্বার কাছে আমার মনে হয় রক্ত কিছুই না এমন একটা বডি দেখতাম রিয়েল, তো এরপরে আব্বারা বলতেছি যে তুমি শিরতা খাই না তোমার সমস্যা হবে, কারণ আমি শিরতা খাই, ও মহিলাটা যখন শিরতা তো আমার চাষি আমা হয় আর কি, আমি ওনাকে চাষি সাহসী বলে, সাহসী মানে যখন শিরতাটা দিয়ে আমার আব্বার হাত দিয়ে বলতেছে কি আধা লিটার শিরতা, ক তুমি সব খাইতে পারবা? ক কি ক, আমার লাইফে আরো কত কিছু হয়ে গেছে, মাত্র শিরতা আধা লিটার এটা তাহলে কোনো ঘটনা না, এটা তুমি এক লিটার দিবা আমি বাজি দিয়ে রাখবো যা দিবা। পরে আপাকে মহিলা কেছে, ক তুমি দিয়ে খাও দিই, আমি বাইরে যখন আব্বা শিরতা খাইতেছে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, আব্বা শিরতা খাইয়ে হঠাৎ করে ব্রেন স্ট্রোকের মতো, ব্রেন স্ট্রোক না কি স্ট্রোক সেটা আমি জানি না, হঠাৎ করে আমার আব্বা মানে যে খাদে শুয়ে বসা ছিল শিরতা খাওয়ার সাথে সাথে দুই মিনিট পরে সেই খাদে মানে পড়ে যায়, হাত পা লাগাইতেছে, আমার আব্বা জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না, হাত পা চানা দিচ্ছে আর মাথার চোখ আছে না চোখ একদিকে তাকিয়ে আছে, মানে চোখ টোক নড়াচড়া নেয় আর হাত পা নাড়া দিতে কথা বলতে পারতেছে না। তা আমি ভাবলাম কি ওই যে শিরতা খাইছে তো হয়তো তিনটা জিনিস এফেক্ট করছে, আমি চিনি আব্বার মুখে চিনি দিই, আপা কথা বলতে পারতেছে না, দিলবার ঠোঁট দিয়ে আমার একটা অবস্থা করতেছে মানে ফালাই দিতেছে, খাইবো না আমি ঠোঁট ঠোঁ করে ফালাই দিতেছে মানে আমার একটা অবস্থা, কথা বলতে পারতেছে না, তাকায় হচ্ছে চোখ গুলো বাইরে গেছে আর হাত পা ছাড়া দিয়েছে, আমি তো বুঝতে পারতেছি না এমন কি হলো। তারপরে আমি কি করবো, দোকান থেকে একটা অফ আনলাম, আমার আব্বা এমন একটা কষ্ট দিয়ে মৃত্যু হয়েছে জানি না ওনার এখন কি অবস্থা, আল্লাহর কাছে দোয়া করে ওনার জন্য ব্যস্ত নজিব হয়। 15-20 মিনিটের মতন আমার আব্বা শুধু দম বন্ধ ছিল, হাত পা নাড়া ছিল, এত কষ্ট একটা মৃত্যু হয়েছে, আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বের হয় নাই, আমার আব্বার মাথা ধারে আমি কোলে লয়ে বসে রয়েছি, আমার চোখে একটু জল আসে নাই আর আমার ভিতরে বুকের ভিতরে এমন একটা কষ্ট হয়েছে, কষ্টের যন্ত্রণা আমি আর সহ্য পারতেছি না আর মানে কান্না করতে পারতেছি না, খুব একটা কষ্ট হইতেছে। তা আমার আব্বার মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পর আমাদের আমার দাদার বাড়িতে ওনাকে দাফন করা হয়, দাফন করার আগে জায়নামাজের আগ দিয়া ওই যে ইন্স্যুরেন্সের লোক ঘরে খবর দেওয়া হয়, খবর দেওয়ার পর ওনারা বলছে ঠিক আছে টাকা দেবে, 1,000,000 টাকা আমার আব্বু পাবে, কথা বলি চলে গেল ওনারা, চলে যাওয়ার পরে আমার আব্বুরা দাফন টাফন করার পরে কদিন 15 দিন পরে শুনতেছে কি যে মহিলা ছিল তা খাওয়াইছে, ওই মহিলা আমার আব্বুর কাছ থেকে 1,50,000 টাকা পাইবে। আমার আম্মারে জিজ্ঞেলাম, আম্মাইটাকে হাসা, এই মহিলা 1,50,000 টাকা পাবে, কহা পাইবো, কই কেমনে পাইবো, কিভাবে পাইবো, কেমনে পান হয়েছে, কত রাব্বু সুদুরুফে নিয়ে নিয়ে আমার মারতো না লোয়া দিলে মারতো, আমি সুদুরুফ লোয়া দিয়েছি, সুদ দিয়ে আসলে সব মিলে 1,50,000 টাকা হয়েছে, মহিলার কাছ থেকে টাকা লোক কাগজের ইস্তেম সই আছে, ইস্তেমের উপরে টাকা,
মানে ওই মহিলা ইয়ে ফেলেছে আপনার বাবা?
হ্যাঁ, আমাদের সন্দেহ হচ্ছে,
যাতে করে ইন্স্যুরেন্স টাকা গুলো পাই এবং ওনাকে দিয়ে দেওয়া হয়,
ওনাকে দিয়ে দেওয়া হয়,
আপনারা কি টাকা গুলো পেয়ে ওনাকে দিয়েছেন?
আমরা ওই টাকা গুলো পাইনি, এখানে অনেক হিস্ট্রি হয়েছে। তো এরপরে আমার আব্বারে ইন্স্যুরেন্সের টাকার জন্য অনেক চেষ্টা করতেছি করতেছি, আর ওই মহিলার টাকার জন্য আমার আম্মার প্রচন্ড চাপ দিতেছে, আর ইন্স্যুরেন্সের টাকার জন্য আমার আম্মা ডেলি যায়, ডেলি আসা যাওয়া করতে করতে ওই মহিলাটারে নিয়ে দৌড়ায়, আর এমন একটা অবস্থা হয়ে যায় ইন্স্যুরেন্সের যে অফিসার ছিল যে উনি একদিন বলছে কি যে আমরা আমাদের এখানে একটা ওয়েলকাম আছে, বলতেছে ওয়েলকাম উনি যে অমুক দিন আমরা পার্টি করতেছি ওই ওয়েলকামে অনুষ্ঠান করে আপনাদের টাকাগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে 1,00,000 টাকা, একটা ডেট দিল ওই দিন অনুষ্ঠান হবে ওইখানে টাকা দেওয়া হবে, তা আমরা তো খুশি যে টাকাগুলো পাবো একটা কিছু করবে, এটা আমি যখন মহিলা বললো যে আমাদের কাছে 1,50,000 টাকা পাবে কথা বলি, আমাদের মাথা ঠিক নেই, আমার মাথায় ঠিক নেই কি করব। তো পরে আমার আব্বার জন্য ওইখানে যাই, যার যেদিন টাকা দেওয়ার ডেট ওই অফিসে ওয়েলকামে যাই, যার পরে অনুষ্ঠান করছে ঠিকই, কথাবার্তি হয়েছে ঠিকই, আমাদের জন্য 1,50,000 টাকা পাস হয়েছে ঠিকই, কিন্তু আমরা টাকাটা পাইনি, ওইখানে অনুষ্ঠান করে শেষ হয়ে অনুষ্ঠান করে ওনাদের মতো ওনারা বক্তব্য দিছে, উদ্দেশ্যটা ছিল আমার আব্বার 1,00,000 টাকা দিবে, এটার জন্য ওনারা কিছু অ্যাডও করবে, যার কিছু দল হয়তো ওনাদের ইয়া যেন বাড়ে, ওইখানে তো টাকাটা দেন ওনারা ওনাদের মতন বকিত কি যা ইচ্ছা তা বলে চলে গেল, আমার আম্মা বাচ্চা হয়তো এটা না হয়তো আমার আম্মা খুবই সরল সোজা বাচ্চা হয়তো আরেকটা, আমরা আর কিছু মনে করেন চলে গেল। কয়েকদিন পর ওই মহিলাটারে বলতেছি যে কেন আমার আম্মা বলতেছে কি গো আমি তো টাকাটা দিল না চল অফিসে যাই, ওই মহিলাটারা হঠাৎ করে সিম ফাল্টে গেছে, বলতেছি কল যাওয়ার দরকার নাই টাকা টুকু দিবো না, থাক আমরা আমার 1,00,000 টাকাতেই 50,000 দেন লাগবো না 1,00,000 টাকা দিয়ে, যদি 50,000 1,00,000 দিতেও কষ্ট আর 20,000 কমাই দিয়ে, মানে মহিলা এমন একটা অবস্থা করলো আমার আমার জন্য প্রয়োজন টাকা গুলো মাফ করে দিবে, মানে ওই মহিলাটার সাথে ওই ম্যানেজারটার সাথে একটা কন্ট্রাক্ট হয়, খাওয়ার পরে তো ওই টাকাটার আশা আমার আম্মু এক প্রকার বাদ দিয়ে দেয়, আর ওই মহিলাটার সাথে সম্পর্ক শেষ করে দেয়, টাকাটার আশা বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে দেওয়ার কিছুদিন পরে আমরা ওইখান থেকে বাসা চেঞ্জ করি, অন্য আর একটা বাসা নিই, আমরা ওইখানে ভাড়া থাকতাম আর কি, অন্য আর একটা বাসা যাই, ওইখানে যাওয়ার পরে দেখি আমি ঢাকায় থাকি বাড়িতে যাই, মানে আমার কোনো ঠিক ঠিকানা নেই।
বর্তমানে আপনি কি করেন, বর্তমানে আপনার কিভাবে চলে?
বর্তমানে আমার এভাবে চলে, তো বাড়ি থেকে আমি চলে আসার পরে যখন আমাদের আর সংসার খুব কষ্ট হচ্ছে, তো বাড়ির থেকে আমি ঢাকায় চলে আসি, আমি রঙের কাজটাই করি, বর্তমানে আমি 11,000 টাকা বেতন পাই, যাত্রা বাড়িতে কাজ করি, রঙের কাজ করি আর ওভারটাইম আছে, তো এভাবে টাকা পয়সা নিয়ে আমি মোটামুটি চলি, বাড়িতে কিছু টাকা পয়সা দিই। তো আজকে আমার এত কাহিনীর পেছনে সব জায়গায় আমার ভুল ছিল, আমাদের ফ্যামিলিরও অনেক ভুল ছিল। তো
আমি একটু জানতে চাই যে আপনার এই অবৈধ সন্তান যারা দুনিয়াতে আছে এদের সংখ্যা কত? আপনি একটু আগে যেটা বলছিলেন পুরো গল্পের মধ্যে,
পুরো গল্পের মধ্যে, পুরো গল্পের মধ্যে আমার অবৈধ সন্তান বর্তমানে দুইজন আছে।
ওদের বয়স কত?
ওদের বয়স এখন কত, 3 বছর এরকম হবে।
খারাপ লাগে না আপনার? আপনি বিয়ে করেছেন? এখনো বিয়ে করেন
না? এখনো বিয়ে করিনি। আমার অবশ্যই খারাপ।
পাপের জবাব কি দিবেন?
পাপের জবাব কি দিতে চাই, সেটা হচ্ছে সে ব্যাপারগুলো আমার মনে, আমি সিরিয়াস কষ্ট পাই। সে বাচ্চাগুলো তার হয়তো একজনকে বাপ, আমজাদের যে ভাবিটা ছিল, ভাবির ঘরের যে সন্তানটা, সেটা আমজাদের বাইরে হয়তো মেনে নিছে, এখন ওই ঘরে আছে। আর আখির কাছে যে সন্তানটা ছিল, সেই সন্তানটা এখনো তার হাজবেন্ডের সাথেই আছে। এভাবে ওরা দুজনে আছে। ওনাদের সাথে আমার সাথে এখন আর কথা হয় না, আমার পুরো সিম সেন্স। আর ঢাকাতে আসি এখন, আজকে আমি সব লিসেনারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে পাপ কখনো বাপকে ছাড়ে না, পাপ কখনো কাউকে ছাড়ে না। আমার আম্মা সুদের ব্যবসা করছে, সুদের ব্যবসা করে সুদ জিনিসটা হারাম, এটা সবাই জানে। সুদের ব্যবসা করে আমার আম্মা যে টাকাগুলো খাইছিল তার চেয়ে বেশি আমার আব্বা, আমার আম্মা অকমান হয়েছে। সুদ মানুষে বলে যে হারাম, এটা সত্যি। হয়তো আমি ফার্মিন থেকে যে টাকাটা, ফার্মিনের কাছ থেকে যে টাকাটা নিছি, সেই টাকাটা আমি মোটামুটি ওকে কম বেশি দিয়ে আসছি। এখন ও আমার কাছ থেকে 20,000 টাকা পাবে, 20,000 টাকা দাবি করতেছে, আর সব টাকা আমার মাফ করে দিছে। আমার সাথে এখনো কথা হয় ওর সাথে মাঝে মধ্যে, ওর হাজবেন্ড যখন বাসায় থাকে না, ও বলছে যে তুমি আমার যা করছো না করছো সবকিছু বাদ, আমার 20,000 টাকা দিও, আমি তোমার একজনের কাছ থেকে হালত নিয়েছিলাম 20,000, সেই 20,000 টাকা দিও। আমি বলছি ঠিক আছে 20,000 টাকা দিবো, সেই 20,000 টাকা আমি ওকে আস্তে আস্তে দিয়ে দিবো। আর আমি যে পাপ করছি সে পাপের শাস্তিটা আমি করতেছি। আমি অনেক কষ্ট করতেছি লাইফে, আমার ফ্যামিলিকে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি। আর আমার আজকে আমার এই স্টুডিওতে আসার একমাত্র কারণ হচ্ছে আমার যে সালমাটা মারা গেছে, সালমাটার জন্য আমার খুব খারাপ লাগতেছে, যে ওই আমাকে খুব ভালোবাসতো, ও মারা যাওয়ার পরে আমার আর ভালো লাগতেছিল না সেই কষ্টগুলো। আর আমার মতো যারা, আমার মতো কোন শিপন যেন পৃথিবীতে আর জন্ম না নেয়, আমার মতো এরকম ফাপ যেহেতু আর কোনো শিপনে না করে। আর যেসব মেয়েরা এসব ভুল করে, সে রং নাম্বারে ফ্রেম করে চলে যায়, আমি মনে করি সেটাই না যাওয়াটাই একমাত্র ভালো। চলে যাওয়াটাই মানে জীবনের সবচেয়ে বড় একটা বোকামি করা, এটার মতো ভুল আর কেউ না। আর রং নাম্বারে ফোনে কথা বলাটা, এটা যে কত একটা খারাপ, সেটা একমাত্র তার ফ্যামিলি তাকে কন্ট্রোল করতে পারে, এছাড়া ফ্যামিলি ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না। একটা ফ্যামিলি একটা মেয়েকে কন্ট্রোল করে রাখা সম্ভব, ফ্যামিলি যদি লুজ দেয় তাহলে সেই মেয়েটা অবশ্যই খারাপ হবে।
আপনি মেয়ের কথা কেন বলছেন, আপনার নিজের কথা কেন বলছেন? একটা ছেলেকে কন্ট্রোল করা উচিত না?
হ্যাঁ, একটা আমি সেটাই বলতেছি যে একটা মেয়ে, একটা
ছেলে মেয়ে নির্বিশেষে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত। ফোনে কার সঙ্গে কথা বলছে, এই বিষয়ে কথা বলছে, ফেসবুকে একটা সময় পর্যন্ত অন্তত ফেসবুকের আইডি পাসওয়ার্ড বা আমার জানা উচিত, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে প্রপারলি টেক কেয়ার করতে না পারে। যাই হোক, প্রিয় শ্রোতাই ছিল শিপনের জীবনের অপ্রিয় সত্য। আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
আমাদের সমাজে এরকম ধরনের বসে যাচ্ছে, আমাদের পরিবার না, সমাজও হয়তো বন্ধ করে যাচ্ছে। আমরা আমি সবকিছু দেখতেছি এবং সর্বশেষ যেটা কি এখন সেই শিপন বলতে চাচ্ছে যে একটা নিয়ে তার কাজের জন্য সুইসাইড করলো, এবং সবকিছু মিলিয়ে সে হয়তো মনে করতেছে যে সে অনেক ভুল করেছে, পাপ করছে, অন্যায় করছে। আমি তো বলতে চাচ্ছি যে এটা এসে সেই কারণে সবাইকে জানানোর জন্য নিজেদেরকে, যে যখন যেখানে সেখানে ফোন ধরবেন না বা ফোন ধরেও যা তার সঙ্গে সম্পর্ক করবেন না, তারপরে তাদের নিজের সচেতনতাকে জানবেন না। সেই যে মেসেজটা দেওয়ার জন্য এখানে এসেছে, সেই মেসেজটাই আমি সবাইকে বলতে চাচ্ছি, দিতে চাচ্ছি, পরিবারের লোকদেরকে বলতে চাচ্ছি, মা বাবাদেরকে বলতে চাচ্ছি, গার্জেনদেরকে বলতে চাচ্ছি, ওই মেয়েদেরকে বলতে চাচ্ছি, ওই ছেলেদেরকেও বলতে চাচ্ছি, আপনার আর কি নিজের জীবনটাকে বেড়ে গেছেন। এইভাবে আমরা যদি নৈতিকতা মূল্যবোধের কিন্তু এত দরকারে, আমরা যদি এত নির্দিষ্ট মনে হয়ে থাকি, এত খারাপ হয়ে থাকি, তাহলে কিন্তু এটার ফলাফল পুরো সমাজের উপর, পুরো প্রজন্মের উপর খুব ভালো খারাপ ভাবে পড়বে। আমাদের সমাজ আপনি এত খারাপ ছিল না, কিন্তু এখন যেটা হয়েছে, এই যে কিন্তু মোবাইল বা ফেসবুক ইন্টারনেট, এই যে তথ্য প্রযুক্তির ব্যাপারটা আমাদের যতটুকু আমাদেরকে অনেক দিকে নিশ্চয়ই উপকার করেছে, কিন্তু এটা খারাপ ফলাফলটা কিন্তু বেশি বেশি এই কারণে যে যারা ব্যবহার করতেছে তাদের বেশিরভাগই হচ্ছে এই নিম্ন মধ্যবিত্তের অথবা অর্ধ শিক্ষিত শিক্ষিত অথবা অল্প বয়সে ছেলে মেয়ে, এই যে তারা কিন্তু এটা ব্যবহারই করে এই খারাপ করার জন্য, তারা গল্প করার জন্য, তারা প্রেম করার জন্য অথবা তারা যৌন সম্পর্ক স্থাপনের জন্য একজন আরেকজনকে প্রতারণা করার জন্য বিভিন্ন ভাবে এই মাধ্যমগুলি ব্যবহার হচ্ছে। এবং সবার কাছে আমার একটাই মেসেজ যে এই মোবাইল বলেন বা ফেসবুক বলেন বা ইন্টারনেটের মাধ্যমে কোনো সম্পর্ক কখনোই কোনোভাবেই তৈরি করা যাবে না, কারণ এগুলো হচ্ছে বাস্তব জগৎ। আমাদেরকে বাস্তব জগতে সেই ছেলেকে সেই মেয়েকে সেই মহিলাকে আমাদের জানতে হবে, বাস্তবে আমরা রক্ত মাংসে সেই মানুষকে জানবো, তাকে দেখবো, তার অতীত জানবো, তার বর্তমান জানবো, তার সব পারিবারিক ইতিহাস জানবো, সব বুঝবো, তারপর সিদ্ধান্ত নিয়ে আমরা প্রেম করবো অথবা সম্পর্ক করবো, এমনকি যে কোনো বিয়ে করবো যা যা আশা করতে পারবে। কিন্তু কোন মেয়েরা যে এই যে এভাবে এতগুলি মেয়েকে যে শিপন এইভাবে প্রলুব্ধ করতে পারলো, তাদেরকে এইভাবে ঠকাতে পারলো, প্রতারণা করতে পারলো, এমনকি শুধু তারা না, তারা আবার অন্য জায়গায় বিয়ে করছে বা সেই স্বামী আছে সেই স্বামীকেও তারা প্রতারিত করলো, কারণ তারা জানলো না যে তাদের এই সন্তান অবৈধ সন্তান, ওই পুরুষ কিন্তু জানলো না যে এই সন্তান তার নয়। অর্থাৎ শিশুনি শুধু অন্যায় কাজ করেনি, মেয়েরা গুলিও এবং মহিলা গুলি অন্যায় কাজ করেছে, এবং আমাদের সমাজ থেকে উঠে আনতে হলে ধর্মের চর্চা যেটা আছে, নৈতিক মূল্যবোধ যেটা আছে সেটা তো প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেক মানুষই এখন সরকারের কাছে আত্মসমর্পণ করে সব একটা সুন্দর একটা নৈতিক জীবন যাপন করবে, এই জিনিসটা যদি আমাদের ভিতরে না আসে, এটা যদি আমরা শিক্ষা দিতে না পারি, এবং যারা এরকম বিপদে চলে যায় খারাপ হতে চলে যায় তাদেরকে যদি আমরা আটকাতে না পারি, আটকানোর ব্যাপারটা হচ্ছে এই যে প্রযুক্তিগুলিকে যে খারাপ ভাবে ব্যবহার করে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকা, সেই সতর্কতা যদি গার্জেনরা থাকে তাহলে কিন্তু এই ধরনের অপকৃতি থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। আমি আশা করি এই অনুষ্ঠানে যারা শুনতেছেন তারা খুবই সতর্ক হবেন, এই আমরা আশা করি।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। সজল ফার্মগেট থেকে লিখেছে, ও ভাইয়া শিপন সম্ভবত জেনেটিক কারণে এতটা খারাপ হয়েছে, ওর বাবা চাচারা ডাকাত ছিল বলেই ও এতটা খারাপ কাজগুলো করেছে। একটা কথা আছে, মনীষীরা বলেন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আরেকটি কথা আছে, নহে আশরাফ নহে আশরাফ কর্মে তার পরিচয়, বংশে আসলে কি আছে না আছে সেটা আসলে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সেই মানুষটা কি করছে সারা জীবনে। মতি মগবাজার থেকে লিখেছে, জেবিএসবিতে অনেকের স্টোরি শুনে সিম্প্যাথি আসে কিন্তু শিপনের জন্য খুবই ধিক্কার, মেয়েদেরকেও কখনোই সম্মানের চোখে রাখেনি। রুনা লিখেছে, মোহাম্মদপুর থেকে, শিপনের কথা শুনে মনে হচ্ছে ওর ভালো হবার ইচ্ছা আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড শুনে মনে হচ্ছে সেটা ও পারবে না। জেবিএসবি টিমকে অনেক অনেক ধন্যবাদ স্টোরির জন্য। ওকে প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ সেগমেন্ট চিঠিতে যাব। আমরা মঞ্জুরের কাছ থেকে শুনবো এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি পাঠিয়েছে বা মেইল পাঠিয়েছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি জুয়েল, ঢাকা থেকে। আজ আমি এমন একটি অপরাধের কথা বলবো যেটা হয়তো অনেকের কাছে অপরাধ বলে মনে হবে না। একবার আমি বাসে করে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকতে থাকতে একজন বৃদ্ধের সাথে ধাক্কা লাগে। আমি তখন ওই বৃদ্ধ লোকটির সাথে খুবই অশোভন ও অন্যায় আচরণ করি। ঘটনাটি 3 বছর আগে, কিন্তু আজ পর্যন্ত আমি নিজেকে ক্ষমা করতে পারি না। আমি সত্যিই অনুতপ্ত। যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে আমি সেই লোকটির কাছে এবং সবার কাছে ক্ষমা চাই।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, এই ছিল শিপনের জীবনের অপ্রিয় সত্য। আজকের মতো পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক ভালো থাকুন। আর জেকিবিয়া এবং তার টিম মেম্বারের পক্ষ থেকে শুভরাত্রি।